ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি আলহামদুলিল্লাহ। এবং এখনো পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের শোটা উপভোগ করছেন। কেউ কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, রাব্বি আমাকে জানিয়েছেন শুনতে পাচ্ছেন। আসলে আমাদের যে সফটওয়্যারে আমরা রেগুলার শো করি, সেটা হঠাৎ করে শো এর আগে দেখে আপগ্রেড করেছে। সো আপগ্রেড করার ফলে পুরো ফিচার টিচার সবকিছুই অন্যরকম, সবকিছুই দেখতে আলাদা। সো আমারও খুব অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম এই নতুন অবস্থার সাথে মানিয়ে নিতে, যার জন্য হয়তো একটু দেরিই হলো আজকে ঢুকতে। সরি অ্যাবাউট দ্যাট, বাট আশা করছি যে এখন থেকে পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন, আমার সাথে উপভোগ করবেন আমাদের আজকের শো। এবং আপনি, আশা করব যে প্রত্যেকটা মুহূর্তই আজকের শোতে ভালো যাবে। আজকের শোটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নিয়ে। সো ব্ল্যাক ম্যাজিকের শো আপনারা সবসময় শুনতে চান। একটা ব্ল্যাক ম্যাজিক মানুষ কেন করে আমার কোনো আইডিয়া নাই। এই ব্ল্যাক ম্যাজিক যে পরিবারকে কিভাবে ধ্বংস করে এটা আমরা জানি, আমরা জানার পরেও কেন কিছু মানুষ এই ব্যাপারটা নিয়ে অন্য মানুষের ক্ষতি করতে চায়। এবং সবচেয়ে বড় কথা কি, ক্ষতিটা কিন্তু সবচাইতে বেশি হয় নিজের। তারপরেও কেন মানুষ বোঝে না, কেন আমরা এরকম করি আমি জানি না। বাট আজকে সেই ধরনের কিছু স্টোরি শুনবেন, এবং সেই স্টোরিগুলো শুনলে আসলে গায়ে কাটা দেওয়ার মতন স্টোরি এগুলো আসলে। সো আমার মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগবে। ঘড়িতে সময় রাত 12:02, আমি রাসেল আছি সাথে। শুরু হয়ে গেল ভূত.com, এবং আজকে অনেকগুলো স্টোরি আছে যে স্টোরিগুলো শুনে আপনারা মানে মজাই পাবেন। আমরা জানেন নিশ্চয় যে কিছু স্টোরি আমরা প্রচার করতে চেয়েও প্রচার করতে পারি না নানান ধরনের সমস্যার জন্য। যেমন একটা রিসেন্টলি একটা সমস্যা হলোই, আপনারা একটা একটা কি বলবো যে এপিসোড, যে এপিসোডটা আপনারা কোনোভাবেই আর কোথাও খুঁজে পাবেন না, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটেছে কিছুদিন আগে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না, বাট তারপরেও মেনে নিতে হয়েছে। আমার আমার ক্ষমতা, ইচ্ছা অপরিসীম, ক্ষমতা সীমিত। সুতরাং আমার জায়গা থেকে আমি যা করতে পারি সেটাই করব। এবং আমি খুব অবাক হয়েছি যে না থাক, এটা নিয়ে আর কোনো কথা না বলি। যাই হোক, আমরা চলে যাব আমাদের ঘটনায়। এবং আপনারা যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, এবং নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। রাব্বি বলছেন যে আজকের যে সাউন্ড টাউন এটা হয় একটু বেটার, আমি জানি না, এটা হচ্ছে হয়তো অ্যাপ আপগ্রেড করেছে সেই কারণেই। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ রাব্বি আমাকে লাইভ আপডেট দেওয়ার জন্য। অ্যান্ড আমি আজকে আসলে পুরোটা সময় আপনার সাথে থাকতে চাই, এবং পুরোটা সময় আপনাকে দারুণ দারুণ ঘটনা উপভোগ করেন যেন সেই অবস্থায় নিয়ে যেতে চাই, হাত ধরে নিয়ে যেতে চাই ভয়ের রাজ্যে। এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, এবং যদি থাকেন আমরা কিছু কমেন্টও পড়ব ফিরে এসে, সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা করি। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন ভালো লাগবে আমি এটাই মনে করি আর কি। যাই হোক, এখন চলে যাচ্ছে আমাদের প্রথম ঘটনা, একটি ইমেল, এবং এই ইমেলটি দেখুন কেমন লাগে। ঘড়িতে সময় রাত 12:04, আমি রাসেল আছি সাথে, শুনছেন ভূত.com 225তম এপিসোড। এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শোনার প্রত্যয়ে এখন চলে যাব প্রথম ঘটনায়। চলুন শুনে আসি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। 225তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 225তম এপিসোড যখন আমি উচ্চারণ করলাম, সেই মুহূর্তে মনে পড়ল যে অনেকগুলো এপিসোড এখন পর্যন্ত আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। এটা শুধুমাত্র আপনাদের কারণেই। একটা কথা জানিয়ে রাখি, আমাদের এইখানে যারা ঘটনা পাঠান তারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে যারা ঘটনা লিখে পাঠান তারা তো জানেনই, মানে অডিও ক্লিপ যারা পাঠান তারা যেভাবে ঘটনাটি বলেন আমরা সেটাই প্রচার করি, এবং সেটা কোনো ধরনের কোনো এডিট ট্রেডিট করা এরকম কোনো কিছু আমরা কখনো করতে চাই না বা করি না। যারা লিখে পাঠান তাদের লেখাগুলোও সেই ভূত এফ এম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রথমেই বলে দিই যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। কখনো কখনো বিভিন্ন কারণে হয়তো আমরা বলি যে না বাকি অংশটুকু না পড়লেও চলবে, বা কোনো একটা ঘটনা হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না সেটা আমরা বাদ দিই, কিন্তু আমরা সেই শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যে ঘটনাগুলো আমাদের যেভাবে লিখে পাঠাচ্ছেন সেভাবেই উপহার দিচ্ছি। কারণ আমি জানি যে যার ঘটনা শুধু তিনিই বলতে পারেন, বা যিনি শুনেছেন কারো কাছ থেকে, মানে মনে করেন যে আমার দাদি আমাকে বলেছেন, এখন আমি এই শোটা চালাই, আমি এই শোয়ের হোস্ট বলতে পারেন, তো এখন আমার কিন্তু ওই পরিবারের কারোর সাথে পরিচয় নেই, সুতরাং আমি ওই অবস্থার মধ্যে দিয়ে কোনোভাবেই যেতে পারবো না, উপলব্ধি করতে পারবো না পুরোপুরি যে উপলব্ধিটা আপনার হয়েছে। সুতরাং আমরা যেভাবে লেখা আছে বা যেভাবে আপনারা পাঠান সেভাবেই আমরা উপস্থাপন করি। এতে কি আপনাদের খারাপ লাগে? আমার তো মনে হয় না, বরং আমার মনে হয়েছে কি অসাধারণ সব লেখা আমাদের উপহার দেন আপনারা, কি চমৎকারভাবে লিখতে পারেন আপনারা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এখন পর্যন্ত। আমি অবাক হয়ে যাই, লেখাগুলো পড়ার সময় তো আমি বুঝতে পারি যারা লেখেন তারা ঠিক কতটা ক্ষমতা রাখেন কোনো কিছু গুছিয়ে বলার জন্য। একটা ঘটনা, সেই ঘটনা হয়তো আমাকেও বললে আমিও হয়তো এত সুন্দর করে লিখে বুঝাতে পারতাম না প্রতিটা মুহূর্ত, কত কিছু বাদ পড়ে যেত, কিন্তু আপনাদের সেটা পড়ে না। ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগবে। ঘটনা যিনি লিখছেন তিনি বলছেন, আমার পরিবার ও ব্ল্যাক ম্যাজিক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসনার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, কারণ আপনি ভালোর দলেরই একজন মানুষ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক ছোটবেলা থেকেই ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন, ছদ্মনাম। 2012 সালে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই আমার একজন কাজিনের বড় আপুর সাথে বৃহস্পতিবার রাত অধীর আগ্রহে থাকতাম কখন ভূত এফএম শুরু হবে। বিশেষ করে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে বাটন ফোনে হেডফোন লাগিয়ে ভূত এফএম শোনার মজাই ছিল অন্যরকম। মেসেজ পাঠিয়ে বসে থাকতাম কখন রাসেল ভাই মেসেজটা পড়বেন। এখানে বলে রাখি আমরা বৃহস্পতিবার না শুক্রবারে শো করতাম। বর্তমানে আমি একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেটে। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের এক্সপেকটেশনের বাইরে, কিন্তু সেই ঘটে যাওয়া মুহূর্তগুলো আজীবন আমাদের ভাবায়। আজ আমি আপনাদের সাথে আমার ও আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমাকে বারবার ভাবায় এবং মনে নাড়া দিয়ে যায়। দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। সালটা 2017, তখন আমি ক্লাস টেনে পড়ি। আমাদের দাদার বাড়ির দিকের সকল আড্ডার মধ্যমণি ছিলেন আমাদের এক ফুপু। তিনি আমার আব্বুর থেকে বয়সে অল্প বড়। তাদের বয়সের ব্যবধান কম হওয়ায় আব্বু আর ওই ফুপুর সম্পর্ক ছিল বন্ধু সুলভ ও খুব ঘনিষ্ঠ। আর বাচ্চাদের মধ্যে আমি ছিলাম ফুপুর খুব প্রিয়। ফুপু যখনই আমাদের বাড়িতে আসতেন পুরো বাড়ি তিনি একাই মাতিয়ে রাখতেন, কিন্তু হঠাৎ করে শুনতে পাই ফুপু কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না, সময় মতো ঘুম নেই, মানে দিনে দিনে শারীরিক অবস্থা অবনতির দিকে। একের পর এক ডাক্তার দেখানো হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই। এমতো অবস্থায় ফুপুকে নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো হল, কিন্তু অনেক চিকিৎসা আর বিভিন্ন চেক আপের পর, এমনকি মনোবিজ্ঞানীদের অধীনে অনেকদিন রাখার পরও কেউই ফুপুর কোন রোগ নির্ণয় করতে পারল না।
ফুফুকে তখন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হল যাতে তার কিছুটা মন ভালো হয়। কিন্তু ফুফুকে দেখে আমরা সবাই অবাক ছিলাম, যে মানুষটা সর্বদা হাস্যোজ্জ্বল থাকত, সবার সাথে গল্প করে পুরো বাড়ি মাতিয়ে রাখত, আজ সেই মানুষটা চুপচাপ এক কোনায় কোনো কথাবার্তা ছাড়াই বসে আছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমার বুজ হওয়ার পর থেকে কখনো দেখিনি ফুপুর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও কখনো নামাজ কাজা করেননি, বরং আমাদেরকেও সর্বদা নামাজ পড়ার পরামর্শ দিতেন। যাই হোক, ঘটনায় আসি। তো ফুপুর এমনই অবস্থা দেখে আমরা সবাই মিলে চেষ্টা করি ফুপুকে গল্পে বা আড্ডায় মাতিয়ে রাখার, কিন্তু ফুপু এসব কিছুতে রেসপন্স না করে চুপচাপ বসে থাকতেন। এই অবস্থা দেখে একসময় পরিবারের মুরব্বীদের পরামর্শে ফুপুকে আমাদের সিলেটেরই জনপ্রিয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর সব দিক বিবেচনা করে ও ফুপুর সাথে কথাবার্তা বলে জানান যে ফুপুকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা শোনার পর সবাই একটু অবাক হই, কারণ ফুপু এমন একজন মানুষ যার সাথে হাসি মুখে চলাফেরা ছিল সবার। তারপর ফুপুর থেকে ব্ল্যাক ম্যাজিক সরানোর জন্য হুজুরের পরামর্শে একদিন বাসায় হুজুর সহ ফুপা, আব্বু আরও কয়েকজন উপস্থিত হলেন। হুজুর কিছু দোয়া দরুদ পড়ার পর বললেন যে কেউ একজন গভীর রাতে একা যেয়ে একটি পাতিল, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল নিয়ে আশেপাশের কোনো নদীর ঘাটে গিয়ে কিছু কাজ সম্পন্ন করবে এবং তাতেই ব্ল্যাক ম্যাজিকটা ফুপুর উপর থেকে কেটে যাবে। তবে যে এই কাজ করতে যাবে সে অবশ্যই ফুপুর কাছের হতে হবে এবং সাহসী হতে হবে, কারণ এইরকম কাজ করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। উপস্থিত সকলে এই কথা শোনার পর কিছুটা ঘাবড়ে যায়। পরে আব্বু হুজুরকে বলেন যে তার এই কাজ করতে কোনো সমস্যা নেই। একদিকে হুজুর বাসায় বসে দোয়া দুরুদ পাঠ করছিলেন, আর অন্যদিকে আব্বু সুরমা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেন। তখন রাত বাজে একটা, আব্বু যেয়ে নদীর পাশে একটা ঘাটে পৌঁছান এবং কাজগুলো সম্পূর্ণ করার জন্য হুজুরকে কল করেন। হুজুর আব্বুকে নির্দেশনা দিতে থাকেন পাতিলের মধ্যে মোমবাতি জ্বালিয়ে আরো অন্যান্য জিনিসসহ, যেমন তাবিজ, ফুপুর ব্যবহৃত কাপড়, পাতিলটিকে নদীতে ছেড়ে দিতে হবে। হুজুরকে কলে রেখেই হুজুরের কথা মতো আব্বু পাতিলটিকে নদীতে ছেড়ে দেন। পাতিল স্রোতের অনুকূলে যেতে থাকে এবং এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায়। হুজুর আব্বুকে তখন কিছু দোয়া দুরুদ পড়তে বলেন। আব্বু দোয়া দুরুদ পড়তে থাকেন। এমত অবস্থায় আব্বু আশপাশ থেকে অদ্ভুতভাবে তার নাম ধরে ডাকতে শোনেন, কখনো ফুপুর গলায়, কখনো দাদুর গলায়। আব্বা হুজুরকে এগুলো জানালে হুজুর আব্বুকে কোনো দিকে তাকাতে মানা করেন এবং এইসব ইগনোর করে বারবার দোয়া দুরুদ পড়তে বলেন। একসময় হুজুর আব্বুকে জিজ্ঞেস করলেন যে,
দেখো তো নদীতে যে পথে পাতিলটা চলে গিয়েছে সেদিক থেকে আবার কোনো কিছু আসছে কিনা।
আব্বু প্রথমে কিছু দেখতে না পেলেও কিছু সময় পর দেখতে পান যে ঠিক ওই দিক থেকে ওই পাতিলটি স্রোতের বিপরীতেই আবার ঘাটের দিকে আসছে এবং ঠিক যেখানে আব্বু পাতিলটি ছেড়ে দিয়েছিলেন সেখানে এসেই আবার থেমে গেল এবং ভেতরের মোমবাতিটিও চলছে। আব্বু এটা দেখে খুব অবাক হলেন যে পাতিলটি স্রোতের প্রতিকূলে কিভাবে আবার ফিরে আসলো, এটা সম্ভব কিভাবে, ভেতরের মোমবাতিটিও জ্বলছে। এটা দেখে আব্বু অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং হুজুরকে সাথে সাথেই কল করে বিষয়টি জানান এবং জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে জানেন যে ওই দিক থেকে কিছু ফেরত আসছে আর স্রোতের বিপরীতে কিভাবে এটা সম্ভব হল? হুজুর আব্বুকে বললেন যে,
সে বিষয়ে পরে বলছি, আগে আপনি যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে আসুন।
আব্বু সাথে সাথে জায়গাটি থেকে ফিরে আসেন এবং ফুপুর বাসায় চলে যান। হুজুর কিছুটা নরম কণ্ঠে বললেন যে,
আপনার বোনকে খুব শক্তিশালী খারাপ জিন দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যার জন্য এটিকে সহজে সরানো সম্ভব না, আর এই কারণেই আপনার বোন দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছেন। দেখি আর কি করা যায়, আপনারা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন।
আর আব্বুকে পরামর্শ দেন যে আজ রাতটা এখানেই থেকে যেতে, যেহেতু তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন তাই গভীর রাতে বের না হওয়াই উত্তম। আব্বু হুজুরের কথা শুনে অনেক চিন্তায় পড়েছেন, আর আব্বু একটা স্বভাব আছে, যত কাজই থাকুক না কেন বা যত গভীর রাতই হোক না কেন আব্বু বাসায় ফিরবেনই। ওই দিন রাতে আব্বু বাসায় ফিরে আসেন, আম্মু আমার সাথে কাহিনীগুলো শেয়ার করেন। আমি মনে মনে ভাবলাম হুজুর একটা মন গড়া কাহিনী বানিয়ে আব্বুকে বলে দিয়েছেন, এটি বিশ্বাস করার কোনো মানে হয় না, এগুলো কোনো গল্প কাহিনীতে শুনলে মানায়। পরের দিন থেকে ফুপু কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন এবং আমার অন্যান্য ফুপুদের আম্মু আব্বু চাচা চাচিদের কল দিয়ে ওনার বাসায় যাওয়ার জন্য জানালেন। সবাই তো ওনার এরকম আচরণ দেখে খুশি মনে ওনার বাসায় চলে গেলেন। আম্মুও ফুপুর প্রিয় খাবার রান্না করে তাড়াহুড়ো করে ফুপুর বাসায় গেলেন। আমি যেতে পারিনি, কারণ ওই সময় আমার প্রিটেস্ট চলছিল। তো সবাই ওই দিন ফুপুর বাসায় ফুপুকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং অনেক আড্ডা দেন। ফুপুও কিছুটা হাসি খুশি ছিলেন। তারপর রাতের দিকে সবাই নিজ নিজ বাসায় ব্যাক করেন এবং সবাই খুব খুশি মনে ছিলেন। বিশেষ করে আব্বু এই ভেবেছে ফুপু হয়তো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন। তার দুই দিন পর আমি সকালে ঘুম থেকে উঠি, আম্মু হঠাৎ কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন, তোর ফুপু আর নেই। আমি বললাম, কিভাবে সম্ভব, এই না তোমরা ভালো দেখে আসলা। আম্মু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তোর ফুপু ফাঁসি নিয়ে মারা গেছে। আমি তা শোনার পর কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম আর অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছিল। তারপর নিয়ম অনুযায়ী ফুপুর লাশের আইনি প্রসেস শেষ হল, তারপর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হল। পরে জানতে পারি মৃত্যুর দিন ফুপু প্রায় 9 মাস পর সবার জন্য নিজ হাতে রান্না করেন এবং আমার ভাইকে খাইয়ে দিয়ে বলেন, তুই আমার চিন্তা করিস না, স্কুলে যা। আর ফুপাকে বলেন, তুমি তোমার কাজে যাও, আমি ঠিক আছি, কিছু লাগলে জানাব। এই বলে ওদের বিদায় দেন এবং কাজের বুয়াকে সবজি কাটতে দিয়ে বলেন, আমি ওপরের রুমে যাচ্ছি। ফুপুদের ডুপ্লেক্স বাসা ছিল, সেখানে গিয়ে একটা রুম লক করে তিনি গলায় ফাঁসি নেন। আজও আমি এর উত্তর খুঁজে পাইনি, কেন এমনটা করলেন ফুপু। হুজুরের কথাই সত্যি প্রমাণিত হল, খারাপ জিনের প্রভাবেই কি ফুপু এমনটা করলেন। এখানেই শেষ হয়নি। ফুপু মারা যাবার কিছুদিন পর আমি ও আম্মু আব্বুর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম। সাধারণত আব্বু অনেক সাহসী, কিন্তু ফুপু মারা যাওয়ার পর থেকে আব্বু কোথাও একা বসতে বা শুতেও ভয় পেতেন। আমার এক কাজিনও জানায় যে গ্রামের বাড়ি যেয়ে আব্বু যখন একা রুমে ঘুমাচ্ছিলেন, তাকে ডাক দিয়ে নিয়ে যেয়ে বলেন, তুমি একটু আমার পাশে ঘুমাও, আমি ঘুমাতে পারছি না। আম্মু আরও আমাকে বলেন, আব্বু রাতে বাথরুমে যেতেও অনেক ভয় পায়। আমি ভাবলাম ফুপুর অস্বাভাবিক মৃত্যুতে বোধহয় আব্বু এমনটা করছেন। এই ভেবে বিষয়টাকে আমি ইগনোর করলাম। একটা বিষয় বলে রাখি, আমাদের শহরে একটি বাসা রয়েছে। আমাদের পড়ালেখার সুবিধার্থে শহরে থাকা কিন্তু গ্রামেই আমাদের স্থায়ী ঠিকানা। আব্বু ব্যবসার কাজে গ্রামের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকতেন, তো আব্বু গ্রামের বাড়িতে গেলেই আমি আব্বু আম্মুর রুমে গিয়ে শুতাম আর আম্মু আমার দুই ছোট বোনকে নিয়ে একই রুমে ঘুমাতেন। তো আমি যথারীতি একদিন আব্বু আম্মুর রুমে একা শুয়ে আছি, হঠাৎ আমার রাত 3টায় ঘুম ভাঙল। আমি অস্বাভাবিক কিছু ফিল করলাম আর মনে হল কেউ আমাকে ডাকছে। একটু নড়াচড়া করে উঠে বসলাম আর ভাবলাম হয়তো আমার মনের ভুল, কারণ ফুপুর মৃত্যুর পর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন উল্টাপাল্টা স্বপ্ন দেখছে, এসব শুনে হয়তো আমারও এরকম কিছু একটা হচ্ছে। কিন্তু একটু পরেই আমি আবার একটা কিছুর আওয়াজ শুনলাম। আমি তাৎক্ষণিক বিছানা থেকে উঠে দাঁড়ালাম, একটু একটু করে রুমের দরজার সামনে গেলাম। অমনি আমার মনে হল একটা ছায়া আমাদের ডাইনিং রুম দিয়ে হেঁটে গেল। আমি ভয়ের সাথে সাথে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর দোয়া দুরুদ পড়তে লাগলাম। এক সময় মনের অজান্তেই ঘুমিয়ে পড়লাম। পরদিন আবার রাতে একা ঘুমাতে কিছুটা ভয় পাচ্ছিলাম। আবার বাসার কাউকে যে বলবো ভাবলাম হয়তো কেউ বিশ্বাস করবে না। তা যাই হোক, আমি একটু ভয় ভয় মনেই ঘুমিয়ে পড়লাম। ওই দিন মধ্যরাতে আমার ঘুম ভাঙল। হাতে মোবাইলটা নিয়ে দেখলাম 3:20। আবারও গত রাতের মতোই মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে খুব তীক্ষ্ণ কণ্ঠে এবং কানের খুব কাছে,
শাহাদাত, শাহাদাত, শাহাদাত।
আমি এবার চমকে উঠলাম যে একই জিনিস বারবার হওয়া কখনো মনের ভুল হতে পারে না। আমি আস্তে আস্তে রুমের দরজার দিকে গেলাম। গিয়ে আমি যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। স্পষ্ট শুধু একটি কালো ছায়া আমাদের ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে আছে। ওই সময় আমি যে চিৎকার করব বা কিছু করব কিছুই করতে পারছিলাম না, কেমন জানি শরীর একটু নাড়াতে পারছিলাম না। আমি রুমের ভেতরে ঢুকে যাই আর আমি অঝরে ঘামছিলাম, গলা শুকিয়ে আসছিল। তারপর আমি এক দৌড়ে আম্মুর কাছে যাই, দেখি আম্মু ঘুমিয়ে আছে। তারপর আম্মুকে ডাক দেই আর সবকিছু খুলে বলি। আম্মু এসব শোনার পর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আম্মু আমাকে মৃদু কণ্ঠে বলতে লাগলেন,
তুইও এরকম কিছু দেখতে পাচ্ছিস?
আমি বুঝে গেলাম আম্মুও আমার মতো একই রকম কিছু দেখছে বা ফিল করছে। পরদিন আব্বু বাসায় আসার পর আম্মু আব্বুকে সব বলার পর আব্বু অবাক হয়েছিল,
আমি তোমাদের কিছু বলিনি যাতে তোমরা এসব নিয়ে ভয় না পাও। আমি ওই দিন নদীর ঘাট থেকে হুজুরের কথা মতো কাজগুলো শেষ করে আপার বাসা থেকে ফেরার পর থেকেই অদ্ভুত সব কাহিনী ঘটছে। বিশেষ করে আপা মারা যাবার পর থেকে এসব বেড়ে গেছে। রাতে আমি একা ঘুমাতে পারি না, মনে হয় আমার কাছে কেউ একজন শুয়ে আছে আর কানে ফিস ফিস করে কিছু বলছে। কোথাও একা একা বসে থাকলে মনে হচ্ছে আমার কাঁধের ওপর কেউ একজন বসে আছে। আমার শরীর ভার হয়ে আসছে। যখনই আমি বাথরুমে যেতাম মনে হতো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে আর কিছু বলার চেষ্টা করছে। এসব কিছুর পর আমরা বুঝতে পারলাম যে বাসায় খারাপ কিছুর আবির্ভাব ঘটেছে। তাই দেরি না করে আব্বু ওই হুজুরকে নিয়ে আসলেন। হুজুর সবকিছু শোনার পর বললেন যে ফুপুর সাথে থাকা সেই খারাপ জিন বা তার কোনো সাথী আব্বুর সাথে আছে। ওই দিন আব্বু নদীর ঘাটে গিয়ে ওই কাজগুলো করায় ওইখান থেকেই আব্বুকে প্রভাবিত করতে চাচ্ছে। হুজুর আরো বলেন এই জিনগুলো খুবই খারাপ এবং শক্তিশালী। তারা কানের কাছে বিভিন্ন শব্দ করে সব সময় এবং অন্য মনস্ক রাখতে চায় দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য। কানের কাছে বিভিন্ন কথা বলতে থাকে। ফুপুর সাথে এই জিনগুলো এগুলোই করত। এমনকি ফুপুকে এইটা ফিল করাত যে আশেপাশে এখনো পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে বা তার আশেপাশে মানুষের সাথে খারাপ যাই হচ্ছে তার জন্য দায়ী উনি। এক পর্যায়ে তিনি এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। এসব শোনার পর আমি এখন বিশ্বাস না করে আর থাকতে পারলাম না, কারণ ওই দিন রাতে যখন আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ডাকছে, মনে হচ্ছিল খুব কাছের কেউ আমাকে খুব বিরহ ভরা কণ্ঠে ডাকছে আর খুব তীক্ষ্ণ কণ্ঠ আমার কানে আসছিল। মনে হচ্ছিল আশেপাশের কিছুই ভালো লাগছে না। তারপর ওই দিন রাতে হুজুর আমাদের বাসাতেই থেকে গেলেন। যেহেতু ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তাই তিনি নিজ থেকে বললেন এভাবে চলতে থাকলে একে একে সবকিছু নষ্ট করে ফেলবে। তাই তিনি আমাদের বাসায় থেকে রাত্রি যাপন করেন এবং জিকির আজগার করেন এবং আব্বু সহ আমাদের সবাইকে কিছু দোয়া দরুদ লিখে দিয়ে যান, যেগুলো নিয়মিত পাঠ করতে বলেন এবং আব্বুকে একটি তাবিজ পরিয়ে দিয়ে যান। তারপর থেকে আমাদের বাসায় এরকম কিছু ঘটতে দেখা যায়নি। এই ছিল রাসেল ভাই আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা। ওই সময়ের পর থেকে আমি বুঝতে পারি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কত ভয়ানক। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আর কারো সাথে এমনটা না হয়। আর যারা এসব কাজের সাথে লিপ্ত থাকে তাদের আল্লাহ হেদায়ত দান করুন। আমার জন্য দোয়া রাখবেন আপনারা। আর লিসেনাররা, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কাহিনীর সাথে সম্পৃক্ত আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আরেকদিন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাসেল ভাই আপনার কাছে অনুরোধ, হাজার হাজার মানুষের পছন্দের এই শো আপনি বাঁচিয়ে রাখবেন, কারণ একমাত্র আপনিই পারবেন এই শোটাকে বাঁচিয়ে রাখতে। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন এভাবেই আপনাদের আনন্দ দিয়ে যেতে পারি আজীবন, এবং যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকি, যতদিন পর্যন্ত আমি এই শো করতে সক্ষম থাকি, ইনশাআল্লাহ বারবার আপনাদের কাছে ফিরে আসব। সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলোও আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই আমরা পরের ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম। ঘড়িতে সময় রাত 12:25। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত ডট কম। লিখছেন এমডি রুবেল, আসসালামু আলাইকুম, লাইফ কিভাবে দেখব, কেউ কি বলবেন, সৌদিতে থাকি, আমাকে একটু, আমি বলবো যে ওনাকে একটু রিপ্লাই দিয়ে দিবেন, যদি ইনবক্সে সম্ভব হয় ইনবক্সে, ইনবক্স করলেই মনে হয় বেটার হয় কারণ অনেকেই জানেন ব্যাপারটা, সো ইনবক্স করে দিতে পারেন। আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের হানিফ শিকদার, রেগুলার থাকেন আমাদের সাথে, প্রতি শুক্রবারের মতো আজও ধামরাই গাঙ্গুটিয়া ইউনিয়ন থেকে, ইউনিয়নের দক্ষিণ হাতকড়া গ্রাম থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। নামটা আমার কাছে পরিচিত হয়ে উঠছে এবং প্রতিদিন তিনি যেভাবে আমাদের সাথে যুক্ত হন এটা আমার খুব ভালো লাগে। গাজী এম এম মাহেবুল্লাহ আমাদের সাথে আছেন, আসসালাম মুহিবুল্লাহ আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। এবং তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল ভূত ডট কম। জি ভাই, আল্লাহর রহমতে শুরু করলাম। আসলে সত্যি কথা বলতে যে এখন আমাকে যদি বলেন যে আমার জীবনে সবচাইতে কঠিন কাজ কোনটা, আমি বলবো ভূত ডট কম। আপনি যদি বলেন যে সবচাইতে কঠিন সময় পার করেছেন কবে, আমি বলবো যে সবচাইতে কঠিন সময় পার করেছি কবে এটা বলতে পারবো না, তবে নেক্সট এপিসোড আমার জন্য সবচাইতে কঠিন, কারণ গত এপিসোড যা করেছি সেটা তো গত হয়ে গেছে, কিন্তু আগামী এপিসোডে কি হবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো মানে এখন চারিদিকে নানান রকম ভালোও লাগে, নানান রকমের শো হচ্ছে এবং সবাই আমাদের সাথে শো করছেন এবং সবাই সবার মতন করে শো করছেন, আমরাও করছি। তো চেষ্টা এখন এখন দেখা যায় যে ভালো লাগানোটা খুব জরুরি হয়ে যায়, কখনো নিজের কোয়ালিটি থেকে কম্প্রোমাইজ করিনি এখনো পর্যন্ত না। এবং আমি জানি না যারা হচ্ছে ভালো সাউন্ড বোঝেন, যারা ভালো অডিও বোঝেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছেন। তো চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, আমার যতটুকু, আমি বলেছি যে আমার ক্ষমতা খুব সীমিত, আমি শুধুমাত্র পারি আপনাদের সামনে নিয়ে এসে, আমি স্টোরিও বলতে পারি না, সুতরাং আমার একটাই মানে কি বলবো যোগ্যতা, সেটা হচ্ছে যে আপনাদের জন্য হাজির হয়ে যাই, অনেক বকবক করি মাঝে মাঝে, যেহেতু স্টোরি বলতে পারি না, আপনারা বিরক্ত হন হয়তো কখনো কখনো, আবার হয়তো ভালোবেসে ক্ষমাও করে দেন। তো এইভাবেই অনেক দিন ধরে চলছে এবং এইভাবেই মানে আমি এখন মানে কি বলবো যে আপনারা যতদিন পর্যন্ত আমাকে শুনবেন ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে শুনিয়ে যাব, কিন্তু আমি আসলে স্টোরি টেলার না, আমার কথাটাই হচ্ছে যে কোন একটা গল্প মানে ঘটনা আপনাদেরকে বুঝিয়ে বলা বা সেটা আপনাদের সামনে উপস্থাপন করা। একটু আগে যে ঘটনাটা শুনলাম, আপনি চিন্তা করে দেখেন একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছে এই ব্ল্যাক ম্যাজিক। এটা কি আমরা চাই আসলে আমাদের জীবনে? এটার কি কোনো দরকার আছে? আমাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত কোনটি? আমাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে সেইটি যেটি আমরা মানে এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড যে কোনো কিছু। ধরুন আপনি কোনো সময় খেয়াল করছেন কিনা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আচ্ছা এই জিনিসটা তো আমার এই জিনিসটা কেউ হাত দেয়নি, কিন্তু এটা এই টেবিলে কেন, এটা এখানে কেন, এটা তো এখানে থাকার কথা ছিল না। আবার অনেক সময় খুব অবাক হয়ে যাই আমি, এটা অনেকের সাথেই মনে হয় ঘটে, আপনি দেখবেন যে অনেক জিনিস হারিয়ে যায়, আবার হুট করেই সেই জিনিসটা যেখান থেকে হারিয়েছিল সেখানেই ফিরে আসে। কখনো হয়েছে এরকম? আমার সাথে তো অহরহ হয় এটা। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো খুব অদ্ভুত কিন্তু, এবং অনেক সময় দেখবেন ভিড়ের মাঝেও একটা মুখ আপনার হঠাৎ করেই পরিচিত এবং সেই মুখটা আপনি কোথায় যেন দেখেছেন, তাকে আপনি চেনেন না জানেন না, হতে পারে রাস্তাঘাটে হয়তো দেখেছেন, আপনার ব্রেইনের মধ্যে তা আপনার মেমোরিতে তার সেই ইমেজটা ছিল, যখন আপনি তাকে আবার সামনাসামনি দেখছেন আপনি রিকল করতে পারছেন। কিন্তু সবসময় কি আসলে তাই? আমি জানি না, তাহলে তো পৃথিবী এত রহস্যময় হতো না। পৃথিবী কিন্তু খুবই রহস্যময় এবং পৃথিবী রহস্য পছন্দ করে। আর যে তন্ময় আমাদের সাথে আছেন, জীবন হোসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সৈয়দ মিম, আর বি ডেভল আমাদের বলেছেন এমবি নাই, আহা হা হা, মানে সেই রেডিওর সময়টা নাই, না হলে আমি আপনার কষ্ট বুঝতে পারছি। ওয়াইফাই এর একটা ব্যবস্থা করেন, আমি দেখছি যে এখন অনেকেই ওয়াইফাই জোনের মধ্যে চলে এসছেন, অনেক জায়গাতেও এরকম আছে যে খুবই রিমোট একটা এলাকা কিন্তু সেখানে সবাই ওয়াইফাই নিয়ে একসাথে শোনেন, এরকম কিছু করতে পারেন। শাকিল আহমেদ বলছেন যে অপেক্ষায় রইলাম। এমডি নাদিম মাহমুদ আমাদের সাথে আছেন এবং গল্পগুলো শুনে এত ভয় লাগে বলে বোঝাতে পারছি না, এটা সম্পূর্ণ ক্রেডিট যারা ঘটনা পাঠান তাদেরই। শিপন হুসাইন লক্ষ্মীপুর শহর থেকে শুনছেন। ইমরান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আর রুবাইয়া, এক্সাইটেড তিনি জানিয়েছেন, জুলফিকার বাড়ি অপেক্ষায় থাকলাম, আমাদের সাথে আছেন তিনি। আমাদের সাথে আছেন হচ্ছে মুন্না, রাজশাহী থেকে শুনছি, আমাদের সাথে আছেন তামিম ইক আহমেদ, এবং আমাদের সাথে আছেন আরো অনেকেই। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা ঘটনায় চলে যেতে চাই এবং পরবর্তী ঘটনায় যেতে চাই, আবারও নিশ্চয়ই ফিরে আসবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sadhin, এবং আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এটাই আশা করব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভালো লাগছে ইনশাল্লাহ, আমি আশা করি আর কি অ্যাটলিস্ট।
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়?
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 225তম এপিসোড চলছে। আমাদের বাংলাদেশের যে অবস্থা, কখনো প্রচন্ড গরম আবার কখনো বৃষ্টি, এই গরমে আমরা কাহিল হয়ে যাচ্ছি, আবার তার পরপরই বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এইভাবেই একটা সময় আমরা পার করছি এবং ঋতুচক্রের আবর্তে বৈশাখ আসে, বর্ষা আসে এবং এক একটি ঋতু এক একটি বার্তা এক একটি রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়। তবে রাতটা কেমন যেন আমার কাছে মনে হয় অন্যরকমই থাকে, কারণ তখন বৃষ্টি বা গরম কোনো কিছুই ম্যাটার করে না। তখন আমাদের সময় হয় ঘটনার মাধ্যমে ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়ার। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আবারও ঘটনায় চলে যাব। আমরা শুরু করছি আমাদের পরবর্তী স্টোরি। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া এবং আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালোই আছেন। আজকের যে ঘটনাটি আমি বলবো তা আমি আমার হাজবেন্ডের কাছে শুনেছি। উনি এক কাকুর কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। আজকের ঘটনায় সকল নাম, স্থান সবকিছুই ছদ্মনাম ব্যবহৃত হবে এবং আমার নাম গোপন রেখে ঘটনাটি পড়ে শোনালে আমি খুশি হব। আমি স্টুডিওতে আসতে চাই না, চাই ঘটনাটি পড়ুন এবং ঘটনাটি আরো বেশি জীবন্ত হয়ে উঠুক। ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম আব্দুল মিয়া, ছদ্মনাম। উনি ওনার কর্মজীবনের প্রথম দিকে একজন স্কুল দপ্তরি তথা নৈশ প্রহরী ছিলেন। উনি স্কুলে দিনের কাজ মিটিয়ে রাতে ওই স্কুলই পাহারা দিতেন। উনি তখন অবিবাহিত ছিলেন এবং ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছিলেন বলে আত্মীয়দের বাড়িতে শৈশব কৈশোর কাটিয়েছেন। নিজস্ব পৈতৃক সম্পত্তি বা ভিটা তেমন কিছু না থাকায় এবং কিছুটা চালচুলোহীন অবস্থা হওয়ায় রাতের বেলায় স্কুলের ভেতর এক রুমে ওনার থাকার ব্যবস্থা ছিল। এলাকার অনেকে বলেন ওই স্কুলটি ব্রিটিশ আমলের তৈরি এক পুরাতন স্থাপত্য যা পরবর্তীতে স্কুল হিসেবে ব্যবহৃত হত। উনি যখন চাকরি নেন তখন সময়টা ছিল স্বাধীনতা যুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। ছোট্ট করে স্কুলটির একটু বর্ণনা দেই, যেহেতু ব্রিটিশ আমলের স্থাপনা তাই তৎকালীন লাল রঙা বড় বড় ইটের তৈরি ছিল ভবনটি। তিনতলা বিশিষ্ট একটি ভবন মূল স্কুলের অংশ হিসেবে ব্যবহৃত হত। সেই ভবনের সাথে লাগোয়া আরেকটি দুইতলা ভবন ছিল যেখানে স্কুলের সকল অফিসিয়াল কাজ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের রুম, স্কুলের প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম রাখার রুম, দারোয়ান তথা দপ্তরি থাকার জন্য রুম ইত্যাদি ছিল। এক কথায় পুরো স্কুলের আকৃতি কিছুটা ইংরেজি এলের মতন ছিল। সামনে ছিল বিশাল খেলার মাঠ এবং আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে বড় বড় শতবর্ষীয় গাছ ও কিছু ফুল গাছ। এটা ব্রিটিশ আমলে তাদের কাজে ব্যবহৃত হত। তখন এখানে শুধু ভবনটি ছিল, পরবর্তীতে স্কুলের শোভা বাড়াতে তাকে উপযুক্তভাবে সীমানা করে সজ্জিত করা হয় খেলার মাঠ, ফুল গাছ, সীমানা প্রাচীর ইত্যাদির মাধ্যমে। ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগের পর অল্প কয়েক বছর ওই ভবনটি ওভাবেই ছিল। ওখানে কেউ যাওয়া আসা করত না, যেহেতু ভবনটি মোটামুটি বড়, তাই পরে তাকে স্কুলের জন্য ব্যবহার করা হয়। প্রথম দিকে এটা প্রাথমিক স্কুল হিসেবে ব্যবহৃত হতো। মূল ঘটনায় যাই। আমাদের দফতরি কাকু আব্দুল মিয়া যখন ওই স্কুলে চাকরি পান, তখন স্বাধীনতার বেশ কয়েক বছর পার হয়ে গেছে। বেশ ভালোই কাটছিল ওনার চাকরি জীবন। উনি সকালবেলায় স্কুলের যত রকম দফতরি কাজ আছে সবকিছু বেশ ভালোভাবেই পালন করতেন, সেই সাথে সময়ে সময়ে ঘণ্টা বাজানোর দায়িত্বটাও ওনার উপরেই ছিল। বিকেলবেলা যখন স্কুল শেষ হয়ে যায়, তখন উনিও ওনার সকল হাতের কাজ শেষ করে বিশ্রাম করেন এবং সন্ধ্যার পর থেকেই ওনার রাতের দায়িত্ব শুরু হয়। যদিও কাজ বলতে ওই বসে বসে রেডিও শোনেন, মাঝে মাঝে স্কুল চত্বরে একটু ঘুরে বাঁশি বাজানো, টর্চ লাইট দিয়ে বিভিন্ন আনাচে কানাচে খেয়াল রাখা, গাছের ফলগুলো ঠিকঠাক আছে কিনা, স্কুল ভবনের দিকে একটু হেঁটে আসা, এসবই তার কাজ। যেহেতু তিনি তখন একজন তাগড়াই যুবক ছিলেন, গ্রামের ছেলে, সেহেতু তার সাহস একেবারে খারাপ না। এভাবে মাস দুয়েক কেটে যায়। একদিন রাতে উনি যখন চারপাশে টহল দিয়ে এসে নিজের রুমে ঢুকে রেডিওটা চালালেন, হঠাৎ শুনলেন স্কুলের ঘণ্টাটি বাজছে। উনি ভাবলেন হয়তো ওনার শুনতে ভুল হয়েছে, সারাদিন ঘণ্টা তো উনিই বাজান, ফাঁকা জায়গা, এরকম ভুল হতে পারে। এই ভেবে উনি আবারও রেডিওতে মন দিলেন, কিন্তু কিছুক্ষণ পর শুনলেন ঘণ্টাটি আবার বাজছে। এবার উনি রেডিও বন্ধ করে খেয়াল করলেন এবং বুঝলেন যে ওনার কান নয়, ঘণ্টা সত্যিই বাজছে। উনি ভাবলেন হয়তো কেউ স্কুল সীমানায় ঢুকেছে। যদিও রাতের বেলা, তবুও সন্দেহ করলেন গ্রামে এরকম দস্যি ছেলে পেলে থাকতেই পারে। উনি উঠে গেলেন ঘণ্টার দিকে। বলে রাখি, মূল স্কুল ভবনের সাথে লাগোয়া অফিস ভবনের এক কোনায় ওনার ছোট্ট ঘরটি এবং প্রায় তিন চারটি রুম পার হয়ে ঘণ্টা রাখার জন্য একটা কর্নার রয়েছে। সেখানে ঘণ্টা টাঙানো এবং একটা ছোট্ট টেবিলের ওপর হাতুড়ি থাকে। উনি গেলেন এবং দেখলেন কোথাও কেউ নেই, এমনকি ঘণ্টাও ঘণ্টার জায়গাতেই আছে, একটুও নড়ছে না। উনি ওখানে দাঁড়িয়ে ভাবলেন কেউ যদি ঘণ্টা বাজাবেই, তবে ঘণ্টা এখনো নড়তে থাকার কথা। উনি ভয় না পেলেও একটু অবাক তো অবশ্যই হলেন। উনি আশেপাশে লাইট মারলেন, কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে আসলেন। ঘরে ফিরে উনি দরজা লাগাতেই ঘণ্টা আবারও বাজতে শুরু করল, এবার আগের থেকেও জোরে এবং দ্রুত। আগে একটা ঘণ্টা থেকে অন্য ঘণ্টার মধ্যে কিছুটা সময়ের বিরতি থাকলেও এবার আর তেমন নয়, কেউ যেন একাধারে বাজিয়েই চলেছে। এবার তিনি খুব দ্রুত পায়ে একটু দৌড়েই সেখানে গেলেন। গিয়ে যা দেখলেন তাতে এক সুস্থ মানুষের হতভম্ব হওয়ার দশা। উনি যেতেই শব্দ বন্ধ হয়ে গেল এবং দেখলেন কোথাও কেউ নেই এবং ঘণ্টাটি স্থির, ঘণ্টার হাতুড়িও তার জায়গাতেই রয়েছে। এবার সাহসী আব্দুল মিয়া কিছুটা ভয় পেলেন। উনি দৌড়ে ওনার রুমে ফিরে দরজা বন্ধ করলেন এবং ভাবতে লাগলেন, কিন্তু হিসাব মিলাতে পারলেন না, কারণ কোথাও কেউ নেই, ঘণ্টা স্থির, অথচ তা বাজছে। উনি বিছানায় শুয়ে কিভাবে এমন সম্ভব, কে হতে পারে, এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন। বলে রাখা ভালো, তখন ঘড়িতে সময় তিনটা। উনি অন্যদিন এরও কিছু পরে ঘুমান। পরদিন সকালে উনি ওনার যাবতীয় স্কুলের কাজ করলেন, কাউকে কিছু বললেন না। ওনার নতুন চাকরি, পাছে কেউ কিছু বলে, তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলেন। সেদিন রাতে আবারও উনি অন্যদিনের মতো যথারীতি পাহারা দিচ্ছেন। ঘড়িতে যখনই সময় রাত আড়াইটা, ঘণ্টা বেজে উঠল। উনি তখন মাঠের দিকে ছিলেন, উনি আঁতকে উঠলেন। উনি ভাবতে লাগলেন, আমি তো আজ সীমানা প্রাচীরের দিকেই আছি, কেউ যদি স্কুলে ঢুকেই থাকে তবে আমাকে এড়িয়ে গেল কি করে, আর ঘণ্টা বাজিয়ে সে লুকাবে কোথায়, সব ঘর তো তালা দেয়া, কি হচ্ছে এসব, এসব ভাবছেন আর ভবনের দিকে এগোচ্ছেন। এদিকে বিরতি দিয়ে দিয়ে বাঁচতে থাকা ঘণ্টাটি আব্দুল মিয়ার স্কুল ভবনের দিক থেকে পা বাড়ানোর সাথে সাথেই হঠাৎ করে অনবরত বাজতে শুরু করল। ওনার মনে হচ্ছিল যেন গায়ের সমস্ত শক্তি দিয়ে কেউ ঘণ্টা বাজিয়ে যাচ্ছে। ওনার কান যেন সে শব্দে যন্ত্রণা করতে শুরু করেছে। উনি যেই মুহূর্তে ভবনের সিঁড়িতে পা রাখলেন, ঘণ্টা বাজা বন্ধ হয়ে গেল। উনি ঘণ্টার কাছে গেলেন এবং দেখলেন ঘণ্টা ঠিক গতদিনের মতোই স্থির। কিন্তু আজ উনি অনুভব করলেন ওখানে যেতেই ওনার শরীর যেন খুব ভারী হয়ে এসেছে, উনি যেন নড়তে পারছেন না। তবু অনেক সাহস করে উনি ঘণ্টাটি ধরলেন এবং ওনার মনে হল উনি বৈদ্যুতিক শক খেলেন এবং তাৎক্ষণিক পরি কি মনে করে নিজের ঘরের দিকে ছুটলেন। নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে যত দোয়া দরুদ জানতেন সব পড়লেন। ওই রাতের মতো আর একবারও কোনো শব্দ হল না, কিন্তু দপ্তরি কাকু ভয় তো পেলেনই, সেই সাথে উনি কি করবেন তাও ভাবতে লাগলেন। উনি কাকে বলবেন এসব কথা, তার কথা কেউ বিশ্বাস করবে কিনা, এরকম তীব্র শব্দ আর কেউ পাচ্ছে কিনা, ভূত প্রেতের কথা বললে সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে এবং পাগল বলবে কিনা, এসব নানা প্রশ্ন তার মাথায় আসতে লাগল। একই সঙ্গে পাগল ভেবে তার চাকরিটাও চলে যেতে পারে এবং মাথা গোঁজার ঠাইটাও হারাতে হতে পারে। এই ভয়টা যেন তাকে সবচেয়ে বেশি পেয়ে বসেছিল সেদিন রাতে। ভয়ে তটস্থ হয়ে সেই রাতটা এ সমস্ত চিন্তার মধ্যে দিয়েই জেগে পার করে দেন। সকালবেলা মালি জাব্বার আলীকে সাহস করে এসব ঘটনা বলবেন বলে ঠিক করলেও আব্দুল মিয়া বলতে পারলেন না। উনি ভাবলেন এরকম কিছু বললে হয়তো কেউ আর ভয়ে সাহায্য করতে চাইবে না, তাই আব্দুল মিয়া তার থেকে বয়সে 4-5 বছরের বড় জব্বার ভাইকে সেদিন রাতে তার সাথে রাতের খাবার খেতে এবং রাতে গল্পগুজব করার জন্য দাওয়াত দিলেন। জব্বার ভাইও রাজি হয়ে গেলেন। জব্বার আলী সেদিন রাতে তার সাথে খেল। দুজনের জীবনের সুখ দুঃখের গল্প করতে করতে হঠাৎ যখন ঘড়িতে 2:30 তখনই সেই ঘণ্টার আওয়াজ আসল। আব্দুল মিয়া কিছু বলার আগেই জব্বার আলী বলে উঠলেন, ঘণ্টা কে বাজালো? আব্দুল মিয়া তার দিকে তাকিয়ে যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই ভেবে যে এবার তিনি তার দম আটকে আসা এই আতঙ্কের কথা বিশ্বাস করানো একজন লোক পেলেন। পরক্ষণে আবারও জব্বার মিয়া বলে উঠলেন, এত রাতে কে ঘণ্টা বাজায়? তখন আব্দুল বিগত 2 রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সব জব্বারকে খুলে বলতে লাগলেন। যখন ঘটনাগুলো আব্দুল বয়ান করছিলেন ঘণ্টাতে যে বাড়িগুলো পড়ছিল তা যেন কেউ রাগান্বিত হয়ে সমস্ত দুনিয়া কাঁপিয়ে বাজাচ্ছিল। বহু কষ্টে আব্দুল মিয়া তার সমস্যাগুলো জব্বারকে বলে শেষ করতেই জব্বার বলল, আজ আমি দেখব কার এত জোর। সে খুব সাহস নিয়েই ঘণ্টার কাছে গেল এবং দেখল মিনিট কয়েক আগে এত জোরে জোরে বেজে যাওয়া ঘণ্টা একদম পাহাড়ের মতো স্থির হয়ে আছে। জব্বার জিজ্ঞেস করলেন, কে এখানে? সাহস তাকে তো সামনে আয়। বলতে না বলতেই ঘণ্টা বাজতে শুরু করল, অথচ হাতুড়ি তার জায়গাতেই আছে, এক চুলো নড়েনি, না নড়ছে ঘণ্টাটা। এসব দেখে জব্বার মনে মনে ভয় পেলেও সে ঘণ্টাটি ধরতে গেল আর ঘণ্টা ধরার সাথে সাথেই চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। জব্বারের চিৎকারে আব্দুল ছুটে গেল, ততক্ষণে ঘণ্টা বাজা বন্ধ হয়ে গেছে আর ওই রাতের মতো ঘণ্টা কোন প্রকার শব্দ করল না। জব্বার সেই রাতে ঘোরের মধ্যে পার করে দিল। পরদিন সকালে যখন সুস্থ বোধ করল তখন সে আব্দুলকে নিয়ে কিছুটা দূরে এক মসজিদে মুয়াজ্জিনের কাছে গেল। সব কথা শুনে মুয়াজ্জিন সেদিন রাতে তাদের সাথে থাকতে রাজি হলেন, কিন্তু একইভাবে সেদিন রাতে তারা তিনজন অপেক্ষা করতে লাগলেন ঘড়িতে 2:30 বাজার জন্য। অথচ অদ্ভুতভাবে তারা তিনজনের কেউই ঘণ্টা কেন একটা পিন পতনের শব্দও শুনলেন না। হুজুর যেহেতু ঘটনার সাক্ষী নন তাই ভয়াবহতার মাত্রা বুঝতে পারলেন না ঠিকই, তবে জব্বার আর আব্দুলের মুখ থেকে যে বর্ণনা শুনেছেন তার উপর ভিত্তি করে মালি আর দপ্তরির সাথে কিছুটা অবাক না হয়ে পারলেন না। সেদিন ভোরে হুজুর চলে আসলেন এবং পরামর্শ দিলেন যে রাতের বেলা আপাতত বেশি বের হওয়ার দরকার নেই আর রাতে দোয়া দরুদ পড়ে নিজের ঘরেই থাকতে বললেন। ওই দিন আব্দুল মিয়া রাতে খাওয়ার পরে নিজের ঘরে অবস্থান করছিলেন, কোনোভাবেই বের হলেন না, হুজুরের পরামর্শ মতো দোয়া দরুদ পড়ে শুয়ে পড়লেন। সেই নির্দিষ্ট টাইমে ওই দিন ঘণ্টা বাজতে শুরু করল এবং মনে হতে লাগল ঘণ্টা যদি কেউ হাঁটতে হাঁটতে এবং একটা নির্দিষ্ট সময় বিরতি দিয়ে বাজায় তাহলে যেমন শব্দ হবে ওই রকম ভাবেই বাজছে ঘণ্টাটা। ঘণ্টাটা বাজতে বাজতে ঠিক রুমের কাছে এসে থেমে গেল। মিনিট 15 ওভাবেই যেন কেটে গেল, চারিদিকে কোনো শব্দ নেই। হঠাৎ করেই তার দরজায় কেউ নক করল। আব্দুল মিয়া এক লাফে উঠে বসলেন বিছানায়। উনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে? দরজার উপাশ থেকে উত্তর এলো, আমি। এবং সেই উত্তর শেষ হতে না হতে আবারও দরজায় কড়াঘাত শোনা গেল। আব্দুল মিয়া এবার চেঁচিয়েই বললেন, কে কে দরজা নাড়ে? এবার উত্তর আসলো, আমরা। উত্তর দিয়েই মনে হল একদল বাচ্চা যেন পালিয়ে গেল, একই সাথে ঘণ্টাটি বাঁচতে বাঁচতে চলে গেল। ওনার বুঝতে বাকি রইল না যে তার সাথে যা ঘটছে তা কোনো স্বাভাবিক কিছু তো নাই, বরং অনেক ভয়ানক কিছু। ওনার সাহস বহু আগেই শূন্যের কোটায় পৌঁছে গিয়েছে, এবার যেন ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। উনি কি করবেন কিছুতেই বুঝতে পারলেন না, এবং ওই রাতে ওই ঘটনার পর উনি নিজে সেই মুয়াজ্জিনার জাব্বার আলীকে সমস্ত ঘটনা জানালেন এবং এও জানালেন যে উনি কোনোভাবেই ওই স্কুলে থাকবেন না। তখন জাব্বার আলী তার অসহায়ত্ব দেখে ওই রাতের জন্য তাকে তার বাড়িতে আশ্রয় দিলেন, আর মুয়াজ্জিন তাদের মসজিদে ইমামের সাথে তাকে এই বিষয় নিয়ে আলাপ করতে বললেন। উনি আর জাব্বার আলী ইমাম সাহেবের সাথে কথা বললে ইমাম সাহেব তার একদিন পর সেই স্কুলে রাতের বেলা তার সাথে যাবেন বলে ঠিক করলেন। যেই কথা সেই কাজ, একদিন পর ইমাম সাহেব, জাব্বার আলী আর আব্দুল মিয়া গিয়ে উপস্থিত হলেন। স্কুল বিল্ডিং এ পা রাখতে ইমাম সাহেব বললেন,
আব্দুল মিয়া, তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি এখানে এখনো বেঁচে আছো। এখানে যে অদৃশ্য শক্তি রয়েছে তা এক নয়, একাধিক।
তারা তিনজনই আব্দুল মিয়ার রুমে বসে অপেক্ষা করতে লাগলেন। ইমাম সাহেব তাদের সাথে নানা রকম ইসলামিক কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ আব্দুল মিয়া বললেন তার বাথরুমে যাওয়া প্রয়োজন। তিনি বাইরে গেলেন, কিন্তু খেয়াল করলেন না যে ঘড়িতে আড়াইটা বেজে গেছে। তিনি ঘর থেকে বের হওয়ার কিছু সময় পর জাব্বার আলী আর ইমাম সাহেব শুনতে পেলেন যে আব্দুল ডিউটি বাঁশি বাজাচ্ছে। তারা ভাবলেন হয়তো আব্দুলই ভয় কাটাতে এই কাজ করছে, কিন্তু কেউ খেয়াল করলেন না যে বাঁশিটি বিছানায় তার বালিশের কাছেই আছে। কয়েক মুহূর্ত পার হতে তারা শুনলেন বাঁশি বাজছে একাধারে, এবং কেউ যেন সারা স্কুলময় বাঁশিটি নিয়ে দৌড়াচ্ছে। অথচ একজন স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে একদমে বাঁশি বাজানো আর দৌড়ানো কোনোভাবে সম্ভব না। তারা তখনই বুঝে ফেললেন ঘটনা ঘটতে শুরু করেছে এবং আব্দুল এখনো ফেরেনি। তারা যখনই ঘর থেকে বের হতে যাবেন তখন শুরু হলো ঘণ্টা বাজা। এবার মাসি আর ঘণ্টা একই সাথে সারা স্কুল ময় বেজে চলেছে। তারা বের হয়ে আব্দুলকে খুঁজতে শুরু করলেন। হুজুর দোয়া কোরআনের আয়াত পড়ছেন এবং জাব্বার আলী আব্দুলকে দেখে যাচ্ছেন। সমস্ত স্কুল আলোকিত হয়ে উঠেছে, আলোগুলো জোনাকির আলোর মতো দৌড়াচ্ছে। ইমামের আয়াতের গতির সাথে অদৃশ্য শক্তিগুলোর কার্যকলাপও বাড়ছে, ঠিক যেন তাদের রাগের বহিঃপ্রকাশ। এভাবে খুঁজতে খুঁজতে তারা আব্দুলকে পেলেন একটা শ্রেণীকক্ষের মধ্যে অচেতন অবস্থায়। অথচ স্কুলের সমস্ত ঘর রাতের বেলা তালা বন্ধ থাকে, আর আব্দুল তার চাবির গোছাও ঘরেই রেখে এসেছিল। তারা আব্দুলকে উদ্ধার করে তার রুমে নিয়ে যায়, কিন্তু হয়তো ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত তাদের ওই রাতের মতো জীবন দিয়েছিল। তারা আব্দুলের ঘরে ঢোকার পর সবকিছু থেমে যায়। ইমাম সাহেব বলেন,
এখানে হয়তো কিছু জিনের আবাস গড়ে উঠেছে, যারা হয়তো চায় না তুমি এখানে থাকো কিংবা তাদের কোনো কাজে বাধা দাও। যত দ্রুত সম্ভব তুমি এখান থেকে চলে যাও, অথবা রাতে থেকো না, নইলে এরপর হয়তো তুমি আর বাঁচবে না।
এই বলে উনি ফজরের ওয়াক্তে বিদায় নিয়ে চলে আসেন। ওই দিনের পর থেকে আব্দুল মিয়া স্কুলের দপ্তরে থাকলেও নাইট ডিউটি না করার আবেদন জানিয়ে অন্যত্র চলে যায়, কিন্তু উনি এই রহস্য কিছুতেই না জেনে হাতছাড়া করতে চাইলেন না। তাই উনি অনেক খোঁজ খবর করলেন এবং জানতে পারলেন যে ওনার আগে স্বাধীনতা যুদ্ধের পূর্ব পর্যন্ত ওই স্কুলে ইয়াসিন মোল্লা নামে একজন দপ্তরি ছিলেন, যিনি যুদ্ধের আগ অবধি বহু সময় ওই স্কুলে একই দায়িত্ব পালন করেছেন। তিনি ওই গ্রামেরই শেষ সীমানায় থাকতেন। তার বাড়ির ঠিকানা খুঁজে আব্দুল মিয়া সেখানে গিয়ে এক সন্ধ্যায় উপস্থিত হন। দরজা খুললেন ইয়াসিন মোল্লার মেয়ে রেশমা। রেশমা আব্দুলের কাছে তার পরিচয় জানতে চাইলে ভেতর থেকে ষাটোর্থ ইয়াসিন মোল্লা বললেন,
মা, ওকে আসতে দে।
আব্দুল মিয়া ভেতরে গিয়ে ঘটনা খুলে বলতে শুরু করতে ইয়াসিন মোল্লা বললেন,
আমি জানি তুমি কেন এসেছ। আমি ওই স্কুলের শুরু থেকে এখনো কাজ করছি তোমারই মতো। তুমি যা যা দেখেছ আমি তা দেখিনি, কিন্তু তুমি যা শুনেছ আমিও তা শুনেছি, কিন্তু কোনোদিন দেখতে যাইনি ওরা কে বা কারা কেন এমন করছে, না কোনোদিন ভয় পেয়ে ওদের থামাতে চেয়েছি। ওরা কখনো আমাকে কোনো ক্ষতি করেনি, বরং যুদ্ধের আগ অবধি আমি যতদিন চাকরি করেছি ওরা আমাকে সাহায্য করেছে। বলতে গেলে খুব অল্প বয়সেই আমার চোখে ছানি পড়েছিল, স্কুল কর্তৃপক্ষ জানলে হয়তো আমার চাকরি চলে যেত এবং অভাবের সংসারে ছেলে মেয়ে বউ নিয়ে হয়তো ভিক্ষে করতে হতো। শেষ কয়েকটা বছরে আমার চোখ যা দেখেনি ওরা তা দেখেছে। ভাবতে পারো আমি ওদের কেন ভয় পাইনি? আমার দাদা একজন কবিরাজ ছিলেন, তাই আমি খারাপ জিন ভালো জিনদের কথা একটু হলেও জেনেছি দাদার মুখে, তাই আমি ওদের পথে বাধা হইনি। ওরা কোথা থেকে এসেছে, কি চায়, কিছুই জানতে চাইনি, তাই ওরা আমার জীবনে ঝুঁকি হয়নি।
এই বলে ইয়াসিন মোল্লা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন,
তুমি এখন এসো বাবা, আর পারলে ওই স্কুলে আর কখনো যেও না। তুমি ওদের রাগিয়েছো, ওরা আজ হোক কাল হোক তোমার ক্ষতি করলে করতেও পারে।
এই কথা শুনে আব্দুল মিয়াও বাড়িতে চলে আসলেন। উনি পরবর্তীতে ওই স্কুলের চাকরিটা ছেড়ে দেন। এই ছিল আমার ঘটনা। জানি না বিশ্বাস হবে কি না, তবে অলৌকিক ঘটনাগুলো এমনই হয়ে থাকে, যার সাথে হয় শুধু সেই বোঝে। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ঘটনা সিলেক্টেড হলে নিজের সাথে ঘটা কিছু ঘটনাও মেইল করব পরবর্তীতে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরপরে তিনি তার নাম এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি পড়ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা এবং অনেকদিন পরে খুব চমৎকার একটা ঘটনা পড়ে আমার নিজেরও খুব ভালো লাগলো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আর ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারাও কিন্তু চাইলে এরকম চমৎকার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনার ঘটনা আপনি চান আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। অডিও ক্লিপ পাঠানো সবচেয়ে বেশি ইজি, কারণ আপনি আপনার মোবাইল দিয়ে আপনার স্টোরিটি রেকর্ড করলেই অডিও ক্লিপ আকারে সেটা আপনি ইমেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন। সো খুব ইজি প্রসেস। 225 নম্বর এপিসোড শুনছেন আপনারা, আমি রাসেল আছি আপনাদের সাথে। আমরা তখন ইমেল ইনফরমেশন দিলাম, এছাড়া আমাদের ফেসবুক পেজের ইনফরমেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.sathin। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি যেরকম জানাবেন একইভাবে আপনারা হচ্ছে আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন সমস্ত ধরনের আপডেট পেতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরো একবার ফিরে আসলাম আরো একটা ইমেল নিয়ে আপনাদের কাছে। আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে, তবে আগের দুটি ইমেলের মতো এই ইমেলটি অত বড় নয়, তবে ভালো লাগবে আশা করছি। এবং সেই বিশ্বাস থেকেই চাইছি আপনারা পুরোটা সময় আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইলাম না, জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি এবার HSC পরীক্ষার্থী, লিখছিলাম রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা থেকে। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের খালাতো ভাই, খালাতো বোন আর খালুর সাথে। আমার নানার 7 ছেলে 2 মেয়ে, সেই দিক থেকে আমার আম্মু বড়। আমার বড় খালাম্মার বিয়ে হয় আমাদের পাশে তারাশ উপজেলার নাথসোদপুর গ্রামে। আমার খালাম্মার স্বামী বা আমার খালু মিয়া ছিলেন একজন হাফেজ। তিনি তাদের গ্রামের পাশের একটা মাদ্রাসার শিক্ষক ছিলেন। মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার, যেমন লম্বা তেমন শারীরিক গঠন, মুখে দাড়ি, সব মিলিয়ে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আমার খালাম্মার 1 ছেলে 1 মেয়ে। সেই দিক থেকে খালাম্মা খালু খুব খুশি ছিলেন। আমার খালাতো বোনের নাম ছিল আনিকা, আর খালাতো ভাইয়ের নাম হল নাফিউল, আর খালুর নাম হল মোহাম্মদ আলতাফ হোসেন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ একদিন আমার সেই খালাম্মার জীবনে নেমে আসে এক ভয়াল ঝড়। একটা
কথা বলে রাখা ভালো, খালামার শ্বশুর বাড়ি বীর এলাকায় হওয়ার জন্য তারা মাঝে মাঝেই মাছ ধরতে যেত জালি হাতে, আর এই মাছ ধরাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। একদিন খালু মিয়া দুপুরে মাদ্রাসা থেকে এসে খালাম্মাকে তালের বড়া বা তালের পিঠা বানাতে বলেন, আরো বলেন যে মাছ ধরে এসে সেই তালের পিঠা খাবেন। হাত জালি দিয়ে মাছ ধরার জন্য সাধারণত দুইজন হলেই হয়, একজন জালি দিয়ে কচুরি পানার মধ্যে হেঁচি দেয় আর একজন তাকে সাহায্য করার জন্য পাতিল নিয়ে সাথে সাথে থাকে। কথা অনুযায়ী খালু মিয়া আনিকা আর নাফিউলকে নিয়ে মাছ ধরার জন্য হাত জালি নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েন। তো দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত, এদিকে খালু মিয়া আনিকা ও নাফিউল কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন খালাম্মা সব আত্মীয়দের বাসায় ফোন করা শুরু করেন যে তারা কোনো আত্মীয়র বাসায় গেছে কিনা। তারপরে যখন কোনো বাড়িতে পাওয়া যায় না তখন সবাই মিলে তাদের খুঁজতে শুরু করেন। এরই মধ্যে আমাদের বাড়িতেও খবর আসে, তখন আমার বাবাও তাদের খুঁজে যান খালাম্মার শ্বশুর বাড়িতে। সকালে ভোরের আলো ফোটার আগে বাবা বাড়িতে চলে আসেন। বাবা কেমন যেন মুখ ভার করেছিলেন, বাবাকে কেমন জানি দেখাচ্ছে। তখন আম্মু বাবাকে বলেন, কি খবর? তখন বাবা হঠাৎ করে কেঁদে দেয় আর বলে, ওদের পাওয়া গেছে। তখন আম্মু বলছে, তুমি কান্না করছো কেন? তখন বাবা বলেন, ওরা কেউ বেঁচে নেই। তখন আমরা সবাই অবাক,
বাবা কি বলছো তুমি, কি হয়েছে ওদের? বলো বাবা কি হয়েছে? ওরা মাছ মারতে গেছে, তাহলে তুমি বলছো কেন যে ওরা বেঁচে নেই?
তখন বাবা বলে, ওরা তিনজন পানিতে পড়ে মারা গেছে। আমরা তো সবাই অবাক, এটা কিভাবে সম্ভব? তারা মাছ ধরতে গেছে একটা খালের পাশে, খালটা মিশে গেছে একটা বড় নদীর সাথে। খালু মিয়ার আর নাফিজের লাশটা পাওয়া যায় ওই খালের ভেতরে। খালু মিয়াকে জড়িয়ে ধরেছিল নাফিজ, খালু মিয়ার ছেলে, আর আনিকার লাশটা পাওয়া যায় সেই নদী ধরে বয়ে চলে 10 নম্বর ব্রিজ নামক একটা ব্রিজের নিচে, মাছ ধরা এক জালের সাথে আটকে ছিল আনিকা। অবাক করা বিষয় হল, খালু মিয়ার চোখের পাতার কিছু অংশ এবং শরীরের কিছু অংশ একটু একটু করে খুবলে খাওয়া ছিল, আর আনিকার মুখের অনেকটা অংশ ছিল না, মনে হচ্ছে কেউ খুবলে খেয়ে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল, নাফিজের লাশটার কোনো অংশেই কোনো ক্ষতি হয়নি। আজও তাদের মৃত্যুর একটা রহস্য, যারা নদী বা বীর এলাকার মানুষ তারা কিভাবে সাঁতার জানতে পারে না, আর পানিতে পড়লে হয়তো একজন বা দুজন মারা যাবে, কিন্তু তিনজন ব্যক্তি একই সাথে কিভাবে মারা যায়? বাবা ছেলের লাশটা এক জায়গায় থাকলেও মেয়ের লাশ কেন দূরে ভেসে গেল? আর পরে অবাক করা বিষয় হল, তাদের শরীরের অংশগুলো খুবলে খেয়েছে কে? তারপরে সকালবেলা তাদের লাশ নিয়ে এসে সেই গ্রামে কবরস্থানে দাফন করা হয়। তারপর আমার খালাম্মা অনেক দিন কোনো কথা বলতে পারেননি। এখনো আমার খালাম্মা মাঝে মাঝে তালের বড়া দেখলে বা মাছ কাটা দেখলে কান্না করে ওঠেন। সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দেন। আর ঘটনা যদি সিলেক্টেড হয় আমাকে অবশ্যই জানাবেন। লেখার মাঝে ছোট ছোট ভুল বা লেখা সাজিয়ে গুছিয়ে না লিখতে পারলে আন্তরিকভাবে দুঃখিত। এই বলে ঘটনা শেষ করেছেন মোহাম্মদ সৌরভ হাসান। এরপরে তিনি তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা শেয়ার করেছেন, সেটা আমি না পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দেবে। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালোর দলে আছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যথারীতি এখন একটা অডিও ক্লিপ প্লে করব। গত সপ্তাহের অডিও ক্লিপগুলো নিশ্চয়ই মন দিয়ে শুনেছেন, অনেকে প্রশংসা করেছেন, ভালো লেগেছে, এবং আশা করছি আজকের অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুমনা বলছি সাভার থেকে। অনেকদিন আগে প্রায় রোজার ভিতরে আমি আপনাকে টেক্সট করেছিলাম ইমেইলে যে আমি আপনার কিছু ঘটনা শেয়ার করব যদি আমি সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এখন সুস্থ হয়েছি। ঘটনাটি হচ্ছে কালো জাদু নিয়ে। তো ঘটনা শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আমি এবং আমার মা ভূত এফএমের অনেক বড় ফ্যান। আমি থেকে হচ্ছে আমার মা পর্যন্ত ভূত এফএম পৌঁছে দিয়েছিলাম আমি, এর জন্য বাসায় অনেক বকা খেতে হয়। আমার বাবা এই সমস্ত পছন্দ করে না, কেন করে না সেটা আমি আপনাকে আজকে বলব। এবং বলার আগে বলছি যে আমি আমার আম্মুর থেকে অনুমতি নিয়ে দেন নাকি ঘটনাটি শেয়ার করো। ঘটনাটি হচ্ছে কালো জাদু সম্পর্কিত। আমি এবং আমার মা দুজনেই আক্রান্ত। আক্রান্ত হওয়ার প্রথম কারণ হচ্ছে যে আমার বাবা মার রিলেশনশিপ দিয়েছিল। তো আমার মা হচ্ছে মানে আব্বুকে তেমন একটা পছন্দ করত না। তো সেক্ষেত্রে আমার বাবার একজন নানা ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার বাবা একদিন কান্নাকাটি করতেছিল যে তার এক কবিরাজ নানার কাছে যে দেখেন আমার তো একজনের সাথে এরকম রিলেশন, কিন্তু ও তো আমাকে পছন্দ করে না, আমাকে দেখতে পারে না। তা আমার বাবা যে ফ্ল্যাটে ভাড়া ছিল, যে এলাকায় ভাড়া ছিল, তার পাশের ফ্ল্যাটে আমার আম্মু থাকত, আম্মুর খালার ফ্যামিলির সাথে। তো দেখা গেছে যে ওইখানে অনেক গার্মেন্টস এর মেয়েরা আর কি কাজ করতো। তো আব্বুর সাথে ওদের একটু কন্টাক্ট ছিল। তো আম্মুকে দেখা গেছে যে ওইখান থেকে আপনার শরবত খাওয়াইতো, দেবু দিয়ে শরবত খাওয়াইতো। তো টুকটাক করে কবিরাজি করে আম্মুকে বিয়ে করেছিলেন। এবং এরপরে মানে এগুলো করা হয়তো মূলত যারা কালো জাদুতে আক্রান্ত বা কালো জাদুতে মানে তাদের শিকার। তো এদের মূলত হচ্ছে জিন চালান দিয়ে আপনার কালো জাদু করা হয়। তো আমার সেই ক্ষেত্রে এইরকম মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া টোটালি আমি মনে করি যে জিন চালান দেওয়ার মতো। তো মাঝখান দিয়ে অনেক বছর পরে মানে দেখা গেছে আমি যখন হই তারপর থেকে আমার প্রবলেম মানে যেহেতু জিন চালানের সমস্যাগত কারণে আমার শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, বাবার সাথে তেমন একটা বনতো না, ঠিক আছে। তো বাবার সাথে না বোনার কারণে অনেক ঝগড়াঝাটি আমি আমার ছোটবেলা থেকে আপনার মানে এরকম ক্রাইসিসে বড় হয়েছে যে সপ্তাহে 2-3 দিন আপনার এরকম ঝগড়াঝাটি লেগেই থাকবে। তা আমি ওইটার ভিতর দিয়ে এখন HSC কমপ্লিট করেছি, অনার্সে ভর্তি হব। একটা কথা বলতে চাই যে পাপ ছাড়ে না বাপকে, এটা হচ্ছে প্রচলিত কথা। তেমনি মাঝখান দিয়ে আমি যখন ক্লাস 8 পড়ি তখন আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। তো কিডনিতে প্রবলেম মানে কেন হয়েছিল, অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে আম্মুর কিডনিতে প্রবলেম হয়েছিল। দেখেছে এত এত ডক্টর দেখানো হয়েছে, ইবনে সিনা থেকে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ডক্টর দেখানো হয়েছিল। তো সবার এক কথা, কোন রোগ নেই, কোনো কিছুই নেই, বাট আম্মুর প্রচন্ড শ্বাসকষ্ট হতো, বুকে ব্যথা হতো, মাথা ব্যথা করতো, অনেক পেইন, মানে সবাই বলেছিল যে এটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, কিন্তু দেখা গেছে এটা মাইগ্রেনের প্রবলেম না। আর কেননা সেটা আরেকটু ঘটনার গভীরে গেলে বুঝতে পারবেন। তো এরকম করতে করতে বিভিন্ন ডক্টর কাছ থেকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, সবাই হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছিল। প্রায় 1.5-2 লাখ টাকা শুধু ডক্টরের ভিজিট লেগেছে আমি যখন ক্লাস 8 পড়ি। তো এরপরে আস্তে আস্তে আমার কিডনির প্রবলেম দেখা দিয়েছে, কিডনিতে আর কি পানি চলে আসছিল। তো PG হসপিটালে ভর্তি করিয়েছিল আম্মুকে। তো ডায়ালিসিস করার কথা ছিল, বাট অনেক প্রেশার লো কারণে ডায়ালিসিস করা হয়নি। পিজিতে ছিল 15 দিন, তারপরে হচ্ছে ইবনে সিনাতে গিয়েছিল। তো ইবনে সিনা থেকে রিটার্ন করে দিয়েছে আম্মুকে যে মানে পানিতে হাত পা এত ফুলে গেছে, আম্মুকে এখান থেকে রিটার্ন করে দিয়েছে যে আম্মুকে আসলে এখানে ভর্তি করাবে না। তো বাসায় আসার পর আম্মু এখন ডায়ালিসিস ছাড়া হয়তো সবার দোয়ায় যে সুস্থ হয়েছে। তারপরে মাঝে মধ্যে ডক্টর বলেছে যে কিডনির প্রবলেম হলে সেক্ষেত্রে আপনার এরকম করতে, যেহেতু আমি জানি যে এই কাজগুলো করানো হয় যে তাদের কবিরাজদের পালিত জিনদের কারণে, হয়তো বা আম্মুর সেই প্রবলেমগুলো ফেস করেছিল যে আম্মুর তো যেহেতু কিভাবে বিয়েটা হয়েছিল আমি আসলে জানতে পারি পরবর্তীতে আমার মানে নানু নানার কাছ থেকে। তো এখনো সংসার করছে, তো মাঝখান দিয়ে আব্বু কি করেছিল কবিরাজি শিক্ষা আর কি নিচ্ছিল, মানে তার অফিসের এক কলিগ হচ্ছে বান্দরবন থেকে মানে চাকমাদের কাছ থেকে কবিরাজি শিখেছিল, তো সেখান থেকে অ্যাকচুয়ালি কবিরাজি শিক্ষা নিচ্ছিল। বাট এরপরে কি হয়েছে সে আর কন্টিনিউ করে নাই। তারপরে আমাদের ঘরে আমি দেখতাম যে রাত হলে বাবা তার রুম আটকিয়ে তাকে বিভিন্ন জাফরান সালিম দেন হচ্ছে বিভিন্ন মানে আদার্স যে কবিরাজি শিক্ষার যে জিনিসপত্র লাগে, একটা সাদা কাগজ, তারপর হচ্ছে কিছু ডায়েরিতে কিছু নকশা আঁকানো, তো এগুলো করতে গিয়ে তার একটু মেবি প্রবলেম হচ্ছিল, মানে দেখা গেছে যে অনেক সিকনেস কাজ করতো তার ভিতরে, এমনিতে অনেক চিকন মানুষ বাবা, শুকিয়ে যাচ্ছিল। এরকম করতে করতে মোটামুটি আম্মুর চ্যাপ্টারটা ক্লোজ। আমি কেন হচ্ছে এটা বলছি যে আমি প্রথমে ঘটনা শুরু করার আগে আমি আপনাকে বলেছিলাম যে পাপ ছাড়ে না বাপকে, তো যেহেতু একটা পাপ করলে আল্লাহ তাআলা আছে সেহেতু এর মানে শাস্তি অবধারিত, সেই শাস্তিটা হয়েছে হচ্ছে আমার ক্ষেত্রে, ঠিক আছে, আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়ে আম্মুকে শাস্তি দিয়েছে, আমি নিজে একজন জাদুগ্রস্ত এখন বর্তমানে। ঘটনাটা বলি যে আমি কেন এই কথাটা বলেছি, যে আমার যখন ক্লাস এইটে ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার বিয়ের প্রবলেম আছে, হয়তো বা আমার বিহেভিয়ার কারণে, কথাবার্তার কারণে, এত ছোট বয়স থেকে দেখতে এতটা সুন্দর না, তারপরও মানে কেন জানি অনেক বিয়ের প্রবল আসত। তো এই দেখতাম কি যে আমার ফ্যামিলি অনেকজন হচ্ছে হিংসা করতে, কারণ অনেকজন আছে যে অনার্স মাস্টার্স পড়তেছে তাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, ঠিক আছে, তো এরপরও আমার কেন এত বিয়ের প্রবল আসে। তো ফার্স্ট সন্দেহ ছিল আমার আর কি, যখন আমি আমার ঘটনাগুলো আমি কবিরাজের কাছ থেকে শুনতে পারি তখন আমার ঘটনাগুলো আসলে আমি ভাবছিলাম যে ফ্যামিলির কিছু লোক হয়তো বা করে, বাট আমি লুকিয়ে লুকিয়ে আমার যে হুজুরের কাছ থেকে আর কি চিকিৎসা নেওয়া হচ্ছে বর্তমানে, তো সেই হুজুরের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি জানতে পারি যে অ্যাকচুয়ালি আমার প্রবলেমগুলো কোথা থেকে আসছে বা প্রবলেমগুলো কোথায়। প্রথমত আমি নাইনে পড়া অবস্থায় তৎকালীন আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, তো তারপরে ক্লাস নাইনটা টোটালি বাসা থেকে আমি ম্যানেজ করতে পারতেছিলাম না, যেহেতু আমি এত ছোট সে তো আমাকে বিয়ে দিচ্ছে না দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি, ঠিক আছে। তো দেখা গেছে কি যে অনেক ট্রাই করছি বাসায়, আমরা যেন লুকিয়ে লুকিয়ে ঘুরতে যেতাম এরকম একটা ব্যাপার ছিল ফ্যামিলিগত ভাবে, মানে তারা আমাকে দেখতে আসছিল তাদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলি থেকে দেখতে আসছিল, তো কোন এক কারণে এখানে আর কি মানে হয়নি, আপু আম্মু না করেছে যেখানে হবে। কিন্তু আপনি দেখেন আপনি একটা মানুষকে অনেকটা ভালোবাসেন, ট্রাস্ট করেন, সবকিছু হচ্ছে ট্রাস্ট করার পরেও যে একটা আছে না যে ভালোবাসা না পেলে তুই আমার হলি না তো আমি তোকে কাউকে হতে দিব না এরকম একটা ব্যাপার। তো ওই ছেলেটা আমার মাথার চুল নিয়ে আর কি আমার ব্যবহৃত অন্য আর কি হিজাব যেটা সেটা নিয়ে কালো জাদুটা করেছিল আর কি। তো দেখেছে আমি তারপর থেকে অনেক সিক হয়ে যাই, যেহেতু আমার মানে জিন চালান দিয়েছে আবার আমার ভেতরে আমার উপরে, তো সেটা আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, খেলে আমার প্রচন্ড পেটে ব্যথা করতো, পিরিয়ডকালীন সময় আমার পিরিয়ড হওয়ার আগে প্রচন্ড রকমের পেটে ব্যথা করতো, ইভেন এখনো পেটে ব্যথা আমার যায়নি, প্রচন্ড পেটে ব্যথা করে, তারপরে খেলে আমার বমি আসে, প্রচন্ড মাথা ব্যথা, আমি সেম প্রবলেম গুলো আম্মুর ভিতরে যে প্রবলেম গুলো দেখতে পাচ্ছিলাম যে বুক ধরফর করে ওইরকম সেম প্রবলেম গুলো হচ্ছে আমার ভিতরে। তারপরও না আমি একটা মানে এগুলো আমি বুঝি নাই যে অ্যাকচুয়ালি মানে ব্ল্যাক ম্যাজিক গুলো কি হয় বা এরকম কোন কিছু। তো এরপরে হয়েছে কি যে বাবা মা এরকম একটু সন্দেহ হচ্ছিল, কারণ মানে ওই রিলেশন ব্রেক হওয়ার পরে আমার যার সাথে পরিচয় হয়েছিল না কেন, যার সাথে আমি কথা বলেছিলাম না কেন, সবাই দেখেছি ফেক পার্সন। ফেক পার্সন বলতে হয়তো বা কারো বিয়ে হয়েছে, হয়তো বা কারো রিলেশনশিপ ছিল, মানে আমি আসলে এটা বুঝতে পারতেছিলাম না যে কেন বারবার হচ্ছে আমার সাথে এরকম হচ্ছিল। এরপর আমার একটু সন্দেহ হয় যে বিয়ের কথা হচ্ছিল তখন আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি নতুন করোনাকালীন সময়, তো তখন একটু সন্দেহ হয়েছিল যে মানে এরকম আমার সাথে বারবার কেন হচ্ছে। তারপর আমার বাবা যেই কবিরাজ দিয়ে আমার আম্মুর সাথে কন্ট্যাক্ট করে বিয়ে করেছিল সেই কবিরাজকে দেখানো হয়। প্রতিদিন কবিরাজ আমাকে বলে আসন, জিনের আসন যেটাকে বলে, ওই আসন পেতে দেখেছিল যে আর কি আমার মানে এরকম বিয়ে বন্ধ হওয়ার একটা জাতিতে আমাকে আক্রান্ত করেছে সে আমার চুল দিয়ে। পরবর্তীতে তার ওইখানে আমি যাই, দেখি সে একটা ঢাকা একটা ছোট্ট একটা মানে কুঁড়ে ঘর মতো রুম নিয়ে বসবাস করে, আর জিনের আসন যেখানে দেয় সেখানে পুরো কফিনের মতো একটা জায়গা, যে ওখানে হচ্ছে আপনার জিন আসে। এরপরও হয়েছিল যে একটা তাবিজ দিয়েছিল, আর আমি এরকম তাবিজে একদম বিশ্বাসী না, ঠিক আছে, আমি তাবিজে বিশ্বাসী না দেখে আমি করেছিলাম কি এখানে আপনার ওইখানে আমি তাবিজটা পরি নাই, তাবিজটা এখনো আমার ঘরে আছেন। তারপরে এরকম কেটে যায় প্রায় একটা বছর, মাঝখান দিয়ে পড়েছিলাম, বাবা বকা দিয়েছিল যে কেন আমি তাবিজটা পরিনি, যেহেতু তার সেখানে বিশ্বাস আছে সেহেতু সে তাবিজটা আমাকে পড়তে বলেছিল, বাট আমি হচ্ছে আমি সেটা পড়ি নাই। তো ছিল এরকম ছিল, আবার এরকম বিয়ের প্রবদল আসে, কথাবার্তা হয়, বিনা কারণে ভেঙে যায়। তো এক জায়গায় গিয়েছে এক হুজুরের কাছে আর কি, তো সে মসজিদের ইমাম, সে কোনো কুফরি কালাম করে না, বাট সে টুকটাক আল্লাহর কালাম দিয়ে আর কি কোরআনের আয়াত থেকে আর কি চিকিৎসা করে। তো সে আমাকে বলল, মানে আমার বাবাকে বলল যে এরকম আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে, ইভেন একটা না অনেকগুলো। তো আমি আসলে ওরকম ভাবে কোনো কিছু জানতাম না, ছেলে এগুলো করলে কি হয় কম হয়। তো আপনার সাথে আমি কথা বলছি, ইভেন আমার যে প্রবলেম গুলো সে প্রবলেম গুলো আমি এখনো ফেস করতেছি, আমার প্রচন্ড নিঃশ্বাস নিতে কথা মানে কথা বলতে প্রবলেম হচ্ছে, আমি জানি না কেন। তারপর আমি বলি, প্রথমে সে আমাকে বললো যে হুজুরের কাছে আমি লুকিয়ে লোকে ফোন করেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়, মানে কিসের জন্য এরকম হচ্ছে। তো সে আমাকে বললো যে আপনি যে রোগী আপনার সাথে আমার কথা বলা দরকার ছিল, বাট আপনার বাবাকে আমি বলতে পারি নাই যে রোগীর সাথে কথা বলা দরকার, তো আপনি মেবি একদিন কোন এক কারণে, আমি সেই জায়গাটার নাম বলছি না, তো সেখানে আমার ছোট ভাই কোলে কেড়ে দাঁড়িয়েছিলাম, তো হুজুর আমার পাশ দিয়ে চলে গেছে। তো আমাকে বললো যে আপনি কি শিখেছিলেন, আমি বলছি যে আপনি আমাকে চিনলেন কিভাবে, যেহেতু আপনি আমাকে দেখেন না, বলতেছে যে আমি যে আপনার কাজ করিয়েছি আমি আপনাকে চিনতে পেরেছি, বাট সেদিন আসলে কথা বলার সুযোগটা পাইনি। তো এরপরে কি করেছে, আমাকে বলছে যে আপনার কাছে তার চুল আছে, আপনি তাকে কেন চুল দিয়েছিলেন। তো আমি বললাম একদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আমি যেহেতু আর কি এমনি বাইরে খোলা চলে যায় না হিজাব পরেছিলাম, তো হিজাবটার সাইড দিয়ে চারটা পাঁচটা চুল আসছে, ও কি করেছিল যে চুলগুলো এক টান দিয়ে ছিঁড়ে তার পকেটে নিয়ে গেছিল। তারপর আমি আসলে এগুলো তো জানতাম না যে আসলে মানে কিভাবে এগুলো কি করে। তো আমার কাছে হচ্ছে একদিন ওড়না চায় একটা ইউজ করা, ওড়না বলছি কেন তুমি আমার ওড়না দিয়ে কি করবে, সে আমাকে বলেছিল যে তুমি তো আমার কাছে তেমন থাকো না, মানে আমি তো ঘুরতে যেতে পারি না যেহেতু আমি অনেক দূরে দূরে থাকি, তো সেহেতু হচ্ছে আমি আমার এই ওড়না মানে তোমার এই ওড়নাটা আমি সবসময় রেখে দেবো। তো আমি আসলে বিশ্বাস করে তাকে ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কি হয়েছে, সে আমাকে বলতেছে তোমার চুলগুলো একটা একটা না প্রায় চারটা পুতুলের ভিতরে, তোমার চার পাঁচটা দিয়ে চুল নিয়েছিল চারটা পুতুলের ভিতরে আর কি ইউজ করেছে তোমার পরনের ওড়না, তারপর তোমার যে পিরিয়ড হলো পেট ব্যথা করে এই কারণে, তোমার হচ্ছে একে তো বিয়ের গিফট দিয়েছে যেটাকে বলে বিবাহ বিচ্ছেদ বলেন, বিবাহ হবে না এরকম এরকম কোনো কিছু একটা সামথিং এটা বলছে। বলতেছে তোমার কি বুকে ব্যথা করে, মানে শ্বাস নিতে প্রবলেম হয়? তখন বলি হ্যাঁ শ্বাস নিতে প্রচন্ড প্রবলেম হয়, কারণ আমি আসলে শ্বাস নিতে পারি না, আমি ভাবছিলাম যে এটা আমার হচ্ছে হার্টের প্রবলেম, আমি ডক্টর দেখতেছিলাম। বলতেছে না এটা ডক্টরের কোনো কায়দা নেই, তবে তোমার এটা হচ্ছে কালো জাতির প্রভাব, তোমার পিরিয়ডে পেট ব্যথা করে, তোমার মাথা ব্যথা করে। আমি তো ভাবছিলাম যে মানে আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আমার হার্টের প্রবলেম আছে, বাট এরকম কোনো কিছু নেই, মানে এমন খারাপ খারাপ জিনিস সে আমার করেছে, মানে আমি টোটালি সিক, মানে পুরোটাই অসুস্থ হয়ে পড়েছি, তারপর আল্লাহর রহমতে হয়তো বা সবার দোয়াতে আমার স্বাস্থ্যটা ঠিক আছে, বাট অনেক রোগী আছে যেগুলো আমাকে বলি স্বাস্থ্য ঠিক নাই তাদের, আমি ঘুমাতে পারি না, ঘুমালে আমি উল্টা পাল্টা স্বপ্ন, ঘুমের ভিতরে হয়তো বা আমাকে পানিতে চুবিয়ে মারছে অথবা হচ্ছে আমাকে কবরে আটকায় রাখছে, আর তাহলে হচ্ছে আমাকে মেরে ফেলতেছে, এরকম শুধু আচরণের স্বপ্ন দেখে সাপ ব্যাং, তারপর হচ্ছে বিভিন্ন পোকামাকড়, আর প্রচন্ড শরীরের জ্বালা পোড়া করতো এখনো করে। আপনার সাথে আমি কথা বলছি, আমি ভয়েসটা রেকর্ড করার সময় আমি ঠিক মতো কথা বলতে পারছি না, যে আমার ভিতর থেকে মনে হচ্ছে যে কিছুটা চাপ দিয়ে ধরছে। তো মোটামুটি চিকিৎসা করা হয়েছে, খারাপ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে মানে খুব বাজে কালুজাত হচ্ছে এটাকে বলে, ঠিক আছে, শয়তানকে হচ্ছে বলি দিয়েছে, শয়তানকে একটা শিশু বাচ্চা বলি দিয়েছে, দিয়ে হচ্ছে কষ্ট করেছে, যে সেই কারণে হচ্ছে আমার প্রবলেমটা যাচ্ছে না, প্রায় দুই বছর ধরে আমি অসুস্থ, চিকিৎসা আমি করাতে পারছি না, প্রচুর বড় বড় প্রচুর ইমাম লুকায় শোনা হয়, লুকায় শোনা একটা প্রবলেম, প্রচন্ড মাথা ব্যথা করে, প্রচন্ড ঘুম আসে, আর হচ্ছে বুক ধরফর করে, আর মনে হয় যে শরীরে অনেক পিঁপড়া মানে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এরকম লাগে। আমি বললাম হচ্ছে সব প্রবলেমের কথা বলতেছে যে এরকম যে আপনার বুকের পেটের, ঠিক আছে, এই সমস্ত নকশা একে পুতুলের ভিতরে ভরে আপনার হচ্ছে পুতুলের গায়ে যে হচ্ছে আমরা যে হিজাব পিনটা ইউজ করি সেটা আমার পিন, ঠিক আছে, আমার হিজাব পিন, ওই হিজাব পিন দিয়ে পুতুলের যে মাটি পুতুল গুলাতে হয় সে পুতুলের হচ্ছে বুকে বুকের বাম পাশে আর কি ই করে দিচ্ছে। তো এই কারণে হচ্ছে আমার দম নিতে প্রচন্ড প্রবলেম হয়, মানে বিশ্বাস নিতে প্রবলেম, আমি একা থাকতে পারি না, আমার অন্ধকারে একদমই ভয় লাগে না, বাট মাঝে মধ্যে মানে আমার প্রচন্ড সাহস, আমার ইচ্ছা হয় যে আমি একটু জিন দেখবো, এ দেখবো, সে দেখবো, বাট আমি আসলে এরকম ফিল করি দেখি না। আমার যে বাসাটা সেই বাসাটা হচ্ছে আপনার শ্মশানের উপর, তো এক্ষেত্রে আমি মাঝে মধ্যে অনেকদিন আছে এরকম যে আমি ছাদে বসে থাকি, আমি হচ্ছে ফাইভ ফ্লোরে থাকি, আমার যে ব্যালকনিটা সেই ব্যালকনিটা একটি একটু খারাপ আর কি, অনেক কিছু মানুষ দেখে, বাট সেটা আমি আসলে এখনো পর্যন্ত দেখি না, ওইটার অনেক কাহিনী আছে, ওইটা অন্যদিন আমার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে হচ্ছে আমি আপনাকে সেই ঘটনাটা আর কি বলবো। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে আমি এখনো শীত, আমি সেদিন যে বললাম যে রাসিদ ভাই আমি আপনাকে কিছু ঘটনা শেয়ার করবো, অ্যাকচুয়ালি আমি সেদিন ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়েছিলাম তো কি হয়েছিল, ছাদে প্রচন্ড গরম ছিল, একদম মানে প্রচন্ড গরম, আমি ছাদের কোনায় যে আমার ব্যালকনি বরাবর যে রুমটা আছে সেই কোনায় দাঁড়িয়ে আছি, ছাদে কেউ নাই, ঈদের বন্ধ তো আরকি সবাই বাড়িতে গিয়েছে, যেহেতু আমি ফাইভ ফ্লোরে থাকি সিক্স ফ্লোরে হচ্ছে আমি ছাদে গিয়ে দাঁড়িয়েছি, তো সুরা শুনতে সুরা মেবি শুনছিলাম এরকম একটা, তো সুরা শুনতে শুনতে একটা গান চলে আসছে, তো আমি আবার সাউন্ডটা কমাই দিয়ে দাঁড়ায় আছি গান শুনতেছি বাতাসে, তো হঠাৎ করে আমার ডান পাশ থেকে হালকা গরম একটা বাতাস আর কি, চুল বা চুলগুলো আবার অনেক বড়, তো হঠাৎ করে আমার চুলটা খুলে গেছে, আমি চুলে গিট্টু দিয়ে রাখছিলাম বেশিরভাগ, আমি চুলে গিট্টু দিয়ে রাখি, সে চুলটা হালকা করে খুলে গেল, তো আমি বাঁধলাম বেঁধে আমি রুমে আসলাম, তখন থেকে আমি আবার পজেস্ট বলবো না, মানে আমি নাকি কিছু পাগলামি করতেছিলাম যে আপনাকে বলতেছিলাম আমাকে কেন ছাদ থেকে নিয়ে আসা হলো, আমি কিন্তু একা একা নিজে রুমে আসছি, দেখে আমার শরীরে একদম প্রচুর দাগ, ছোট ছোট অ্যালার্জির মতো মানে ঘা হয়ে যায় এরকম, ওরকম দিয়ে পুরো শরীর ফুলে গেল, ঠোঁট লাল, চোখ লাল, সব মুখ চোখ একদম লাল হয়ে গেল। তারপরে আমি আবার হুজুরের কাছে বলি এরকম প্রবলেম, তো হুজুর আমাকে বললো আপনি যে বাসাটা থাকেন সে বাসাটা একটু প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আপনি চারকোল তিনকোল হাতল কষি তারপর হচ্ছে দৌড় ছেড়ে এগুলো পরে বুকে ফুটিয়ে শরীর বন্ধ করে প্রতিদিন ঘুমাবেন সকাল বিকাল, ঠিক আছে। তো আমি এখনো সুস্থ না, আমার চিকিৎসা এখনো চলছে, আমি জানি না আমি কবে সুস্থ হব, আমার মা এখনো মাঝে মধ্যে প্রবলেম ফেস করে, আমারটা আর প্রবলেম আমি বলবো না, আমারটা এখন যা হবার হয়ে গেছে, বাট আমি কেন এই কথাটা বললাম, আমার ঘটনাটা আমি শেয়ার করলাম রাসিদ ভাই আপনাকে, সেটা হচ্ছে তুমি যতই পাপ করো না কেন, তুমি যেই কোনো পাপ করো না কেন, পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে সেটা তোমার হয়ে ফেরত আসবে, যেহেতু আমার বাবা আম্মুর সাথে এরকম জঘন্য একটা কালো জাদু, জঘন্যই বলবো সব কালো জাদু জঘন্য, এরকম করে বিয়ে করেছে, তো সেহেতু আমি তাদের ঘরের প্রথম সন্তান, সেক্ষেত্রে আমার দ্বারা আর কি তাদের কারণে তার কারণে বাবার কারণে আমি পজেস্ট, এত ভালো আল্লাহ তালা সেই শাস্তিটা আমার বাবাকে দিচ্ছে, আমাকে সবার কাছে দোয়া করবেন, আসলে আমার ঘটনার কোন ব্যাখ্যা নাই বা ভৌতিক কোনো কিছু না, আমি আমার প্রবলেমগুলো ফেস করতেছি। আসলে ভাই আমি ঘটনা বাড়াতে চাচ্ছি না, বিসমিল্লাহদের কাছে একটা অনুরোধ যে ব্ল্যাক ম্যাজিক করার আগে অবশ্যই 10 বার ভাববেন আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করছেন বা যার জন্য ব্ল্যাক ম্যাজিক করছেন, এমনটা উল্টো করেন যাতে আপনি নিজে ফেসে যেতে পারেন। ইভেন কুফরি কালাম করে কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকে না, ঠিক আছে? এই এই ঘটনার ভিতরে আমি সবাইকেই আর কি একটা মেসেজ দিতে চাই যে তার বাপ কেউ ছাড়ে না, ইভেন আমার বাবা কেউ ছাড়েনি, তার মেয়ে আমি হয়ে বলছি যে সে যে জিনিসগুলো করেছে তুমি উচিত হয় নাই করাটা, আল্লাহ হয়তো শাস্তি স্বরূপ আমাকে দিচ্ছে। দয়া করে কখনোই কারো উপর ব্ল্যাক ম্যাজিক করবেন না, উপরে আল্লাহ আছে, উনি ঘুরাই দিবে আপনাকে, আপনার পজিশন ঘুরাইয়া দিবে একদম, যার কারণে আপনি নিজে ধ্বংস হয়ে যেতে বাধ্য। এখন আমার বাবার মুখে আমি আতঙ্ক দেখি যে আসলে আমি হয়তোবা আমি জানি না সে মনে মনে কি ভাবে, হয়তোবা এর জন্য হচ্ছে সে অনুতপ্ত, বাট অনুতপ্ত হয়ে লাভ নাই, আমি মানে পজিট হয়ে গেছে অলরেডি, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি খুব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কথা বলতে হয় আমার, আমি বারবার বলছি আসল ভাই আমি আসলে মানে কেউ যাতে কখনো হচ্ছে কারো উপরে কালো জাত না করে, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি সব বিচারদের বলে দিবেন, আমি আসলে বিশ্বাস নিতে আমার এখনো কষ্ট হচ্ছে, দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে দেয় আর ওই ইচ্ছাটা যাটা পুত্র যদি নষ্ট না করা হয়, ছেলে আমাকে হয়তো বাবা জানার সম্ভব না, যেহেতু শয়তানকে খুশি করে আমার ব্ল্যাক ম্যাজিকটা করানো হয়েছে, আর আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক যাতে এরকম কোনো কিছু আর কারোর সাথে না করেন। আসল ভাই ভালো থাকবেন, আমি জানি আপনি সবসময় ভালো দোলে, তারপরে বলছি ভালো থাকবেন এবং সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, 225 নম্বর এপিসোডে। আপনারা আশা করছি ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারছেন এবং ভালো লাগছে আপনাদের। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ সবসময় আপনি ভালো দলে থাকেন। তো আমি আমি আপনার একজন পুরনো লিসেনার, আমি আপনাকে 2016 সাল থেকে শুনি আপনার সমস্ত প্রোগ্রামগুলো। তো আমি লাইভ শুনতে পারি না আপনার প্রোগ্রাম, ডাউনলোড করে শুনি, কারণ আমরা অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুনি আপনাকে, সেই জন্য এত রাত পর্যন্ত জাগার ক্ষমতা আমাদের নেই। তো এত কথা না বাড়ি আমি সরাসরি ঘটনায় চলে যাই, এই ঘটনাটি আমার সাথে ঘটা, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। এই লিচু গাছে উঠবি, দেখ কত লিচু, বলছেন আমার স্বাস্থ্য ভাই। তখন আমি আমার স্বাস্থ্য ভাই সহকারে লিচু গাছে উঠেছি, উঠে লিচু খাওয়া শুরু করেছি। কয়েকটি লিচু খাওয়ার পরে হঠাৎ আমার চোখ নিচের দিকে চলে গেল, নিচের দিকে চেয়ে দেখি একজন প্রতিবন্ধী। আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ তার চোখগুলো চোখের জায়গায় স্বাভাবিকভাবে ছিল না, তার মাথাটাও স্বাভাবিকভাবে ছিল না। তা আমি সেখান থেকে গাছ থেকে চিৎকার দিয়ে দিয়েছি, চিৎকার দিয়ে নিচে পড়ে গিয়েছিলাম। তো আমার যে আত্মীয় স্বজন আপুরা ছিল তারা আমাকে ধরে উঠে এসে উঠায় রুমে নিয়েছে। তো আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার এক আপুর বিয়ে বাড়িতে আমি তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমরা সবাই সেখানে লিচু গাছে উঠেছিলাম। তো তারপরে আমরা অনেকক্ষণ আমি বিশ্রাম নিই, বিশ্রাম নেওয়ার পরে দেখি কিছুটা আমার থেকে স্বাভাবিক লাগে। তো আমি সেখান থেকে উঠে দেখি আমার ভাইরা চাস্তো ভাইরা ডাব পারে, নারিকেল গাছে উঠে ডাব পারে। আমাদের এখানে একটা রীতি হলো যে বিয়ে বাড়িতে যারাই যাবে নারিকেল গাছ থাকলে সেই বাড়িতে নারিকেল খেয়ে নিবে সব। তো যথারীতি সেটাই হচ্ছিল, আমরা ডাব খেয়েছি সব গাছের। শেষ করে আমরা গোসল করব দুপুরে, দুপুরের টাইমে গোসল করব। তো আমাদের এখানে পুষ্করিণীতে গোসল করতে হয়, তো আমরা সব ভাই বন্ধুরা মিলে পুষ্করিণীতে মানে খেলাধুলা করেছিলাম, ডুবে ডুবে একজন আরেকজনকে ধরতে হয় এইভাবে। তো পুষ্করিণীটা বর্ণনা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ঘটনাটা। পুষ্করিণীর চতুর্পাশে নারিকেল গাছ এবং নারিকেল গাছের কিছু কিছু মাঝখানে জায়গায় আপনার তাল গাছ আর কিছু তুলা গাছ আছে, যেমন তুলা হয় গাছে এরকম কিছু তুলা গাছ আছে। তো আমরা যথারীতি হাই খেলাধুলা করে উঠে গিয়েছিলাম। তা আমি চেয়ে দেখি এক কর্নারে যে প্রতিবন্ধীটাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, সেই প্রতিবন্ধী একটা গাছের আড়ালে আমার দিকে চেয়ে আছে, তাল গাছের আড়ালে। তো আমি ওরকম কিছুটা ভাবি নাই, কারণ আমি জানি সে প্রতিবন্ধী। তো আমি আমার মতন গোসল সেরে চলে এসেছি। চলে আসার পরে আমার আপুর সাথে রাত্রে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি মেকড়ি করে। তো যথারীতি সেদিন আর কিছু হয়নি। তারপরের দিন আমার মা আমাকে দুপুরে গেল বলছে যে অনেকদিন তো বিয়ে সাথে খেয়েছিস, মুক্তবে যাস নাই, তো কাল সকাল থেকে মুক্তবে যাবি। তা আমি একটু মুক্তব কামাই করতাম, সেজন্য আমার মা একটু ধমকি দিয়ে বলল যে কালকে সকালে তোকে মুক্তবে যেতে হবে। তো আমি বলেছি ঠিক আছে মা আমি যাব। তো যথারীতি সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা তাকে বলেছি আমাদের এখানে 8টা বাজলেই সবাই ঘুমিয়ে যায়। তো যথারীতি আমরা 7টা বা 8টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমানোর পরে রাতের 12টার দিকে হঠাৎ করে দেখি যে কিছু ছাগল চিৎকার করছে। তো আমরা যথারীতি ভাবলাম যে এত রাত্রে ছাগল এলো কোথা থেকে, না জানি কার ছাগল ছুটে গেছে ঘর থেকে বা ঘর থেকে যে ঘরে বাঁধা হয়। তো আমরা যথারীতি বাহিরে আমি আমার আব্বু এবং মা তিনজনে জেগে গিয়েছিলাম। তো জেগে আমরা দেখি যে চারটা ছাগল, একটা বড় আর তিনটে ছোট, কালো একেবারে কালো। তো এই কালো ছাগলগুলো দেখি আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমার দিকে। আমার মনে হচ্ছে যে এই ছাগলগুলো আমার দিকেই তাকিয়ে আছে। তো আমার বাবা ছাগলগুলোকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে দেখি ছাগলগুলো যাচ্ছে না। তা আমার আব্বু এক প্রকার লাইট নিয়ে ছাগলগুলোকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে আর স্বাভাবিক আর কিছু হয় নাই। তারপরে আমরা আমাকে সকালে ঘুম থেকে জাগাতে চেয়েছে আমার আম্মু, আব্বু উঠে গেছে মুক্তবে যাওয়ার জন্য। জাগানোর পরে হঠাৎ করে আমার জ্ঞান ফিরে এসেছে যে আম্মু বলাচ্ছে, কিন্তু আমার চোখও খুলতে পারতেছি না, মুখে কথা বলতে পারতেছি না, মুখ চোখ দুটোই আটকে গিয়েছে। আটকানোর পরে আমার মা আমাকে অনেক শাসাইছে যে যাইতে হবে, মুক্ত কামাই করবি এই সেই বলে লাঠি নিয়েছে, লাঠি নিয়ে আমাকে মারতে গিয়েছে। দেখে তারপরও আমি উঠি না, বাড়িও দিয়েছে তারপরও দেখে আমি উঠি না। তারপর আমার আব্বু আর আম্মু আমাকে নিয়ে ফুকুরের ভয় দেখিয়েছে যে তুমি যদি না উঠোস বা চোখ না খোলস কথা না বলস তাহলে তোকে ফুকুরে ফালিয়ে দিব। তো দেখে তারপরও আমি উঠি না, তারপর আমাকে চোখে পানি দিয়েছে, মুখে ইয়া করেছে, তারপর দেখে আমি চোখ মুখ কিছু খুলি না, আমার দাঁত পুরো আটকে গিয়েছে, আমার মুখ খোলা যাচ্ছে না। তারপরে আমার চোখে তেল দেওয়া হয়, সর্ষের তেল দেওয়া হয়, তো তারপরে দেখে আমি চোখ খুলতেছিলাম, তারপরে তাদের একটু সন্দেহ জাগে। সন্দেহ জাগার পরে আমাদের এখানে একজন কবিরাজ ছিল মহিলা, তো তাকে আনা হয়। তাকে আনার পরে আমি তখনও মানে সব শুনতেছি এবং বুঝতেছি যে এরা কি করতেছে, কিন্তু আমি চোখও খুলতে পারতেছি না, আমি মুখে কথা বলতে পারতেছি না এবং আঁকতেও পারতেছি না, একেবারে অবস হয়ে গেছি, প্রতিবন্ধী টাইপের মতন অবস হয়ে গেছি একেবারে, হাত পাও কিছু লাগাতে পারতেছি না। তো তারপরে আমাকে যে মহিলা খনকার এসেছিল আমাদের এখানে, খনকার বলে কবিরাজ, তো সে আমাকে কিছু সরিষার তেল আর এমনি জারফু করলো এবং নারিকেলের যে বাকলা বা চকলা গুলো আছে সেগুলো পুরে ধোঁয়া দিয়ে দিল। তারপরও আমি দেখতেছি আমার কিছুই আসতেছে না, আমি যে হাত পা চোখ মুখ কিছুই লাড়াতে পারতেছি না। তো তারপরে যথারীতি সে এসে চলে গেল, বলে আমার দ্বারা হবে না, এটা বলে চলে গেল। তারপরে আরেকজন আসলো, সেও ব্যর্থ হয়েছে। তারপরে বড় একজন কবিরাজের খোঁজ পেয়েছিল আমার বাবা মা, তো তারপরে তাকে এনেছে আমার বাবা মা। আনার পরে দেখি সে আসার পরে পরে আমার হাত পা আমি লাড়াতে পারতেছি এবং কথা বলতে পারতেছি না, চোখও খুলতে পারতেছি না, কিন্তু আমার হাত পাও লড়তেছে আঙ্গুলগুলো। তখন সে কিছুটা পরে আমার যে কেউ আঙ্গুল বা কোনে আঙ্গুল বলা হয় সেই আঙ্গুলটা একটা হাড্ডি দিয়ে, কিসের হাড্ডি আমি জানি না, তবে হাড্ডি দিয়ে আমাকে চেপে ধরলো। চেপে ধরার সাথে সাথে আমার কান্না এসে ভরেছে, আমি কান্না করেছি এবং চোখও আমার খোলা হয়ে ফেলেছে, খুলে গেছে। তো অনেকক্ষণ পর্যন্ত আমাকে এভাবে চেপে ধরে আমার কিছু সুরা কালাম ফুরেছে হয়তো। তো তারপরে দেখি আমি স্বাভাবিক ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। তো তারপরে এগুলা করার পরে অনেকক্ষণ পর্যন্ত রিচুয়াল টিচুয়াল করেছে, ওরকম হয় নাই যে ভূত এসে আমাকে বলেছে যে আমি শরীর থেকে যাব না, ওরকম করবো না, এরকম করবো না, সেরকম কিছুই হয় নাই। এমনি আমাকে একটা হাড্ডি দিয়ে কেউ আঙ্গুল ধরেছে, তারপর পরে আমার সব সেন্স বা যেটাই বলেন সব ফিরে এসেছে, আমি হাত পা মুখে কথা বলতে পারতেছি এবং কান্না করছি, শুধু কান্না করছি। তারপরে কান্না তো আমার থামছে না, তারপরে আমাকে কিছু দোয়া কালাম পরে ফুটো দেওয়ার পরে তারপরে কান্না থেমে গেছে। তো থেমে যাওয়ার পরে সে বলেছিল যে এর সাথে চারটে জিন ছিল, তো আমাকে দেখে এরা কিছুটা ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে এরা যাবে না। তো যাবে না কি করতে হবে, সাত পুকুরের পানি এবং নদীর পানির ফেনা আনতে হবে, এনে রাতের ১২টার দিকে আনতে হবে। তো যথারীতি সাত পুকুরের পানি রাতের ১২টা বাজনে গিয়ে নদীর ফেনা নিয়ে এসেছে এবং বলেছে সাত গাছের কাঁটা কাঁটা সাত গাছের কাঁটা এনে এই পানিতে দিতে হবে। তো তাই করা হলো। তো দেওয়ার পরে আমাকে সেটি দিয়ে গোসল করানো হলো, গোসল টোসল করানোর পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ। তারপরে আমাকে দুটা তাবিজ দিয়েছে, বলেছে যে ২ বছর পর্যন্ত আমার এই তাবিজ পরিধান করতে হবে। তো যথারীতি আমি তাবিজ পরিধান করেছি, কিন্তু আমি ২ বছর পরি নাই, ৬ মাস বা ৭ মাস তাবিজ গুলো আমার কাছে ছিল, তারপরে হারিয়ে গিয়েছে। তো তারপরে আমার সাথে আর কোনো ঘটনা ঘটে নাই, এই ছিল আমার ঘটনা। আমি নতুন রেকর্ড করে পাঠিয়েছি, আমার কথায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। শামীম চারপেশন বৌলা।
আমি রাসেল আছি আপনাদের সাথে, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তৃতীয় অডিও ক্লিপে যাব এবং আপনারা যারা আমাদের ফেসবুকের যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/rasel.sathin। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে rjrasselbhoot.com, সেখানেও আপনারা কানেক্টেড থাকতে পারেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মাজিদুল ইসলাম বাপ্পি। আমার বাসা খুলনা জেলার ডুমুরিয়া থানা চিচুড়ি গ্রামে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার ঘটনায় চলে এসেছি। রাসেল ভাই, আমি যে ঘটনাটি বলবো আজকে সেটি মূলত আমার সঙ্গেই ঘটে। রাসেল ভাই, আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে এটা বেশি দিন আগে নাই, এটা 2020-এ ফেব্রুয়ারি মাসে। রাসেল ভাই, আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে এটা মানে সেদিন বিকেলবেলায় আমি আমাদের যে স্কুলে মাঠ আছে, গ্রামের স্কুলে মাঠ, সেখানে আমি খেলা করতে যাই। তো খেলা শেষে আমি বাড়ি ফিরি, তখন বাজে প্রায় 7টা। তো রাসেল ভাই, বাড়ি ফেরার পরে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যখন বসি একটু, তখন কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই আমার কাছে আসে। তো সে বলে, ভাই আমার তো আমি তো সৌদি আরব যাবো, তো আমার ভিসা চলে আসছে, তো আমার কিছু কেনাকাটা করতে হবে, তুই আমার সঙ্গে যাবি এখন, যাওয়ার পরে আমরা কিছু কেনাকাটা করব। তখন আমি আমার ভাইকে বলি যে দেখ আমার কাছে টাকা নেই, আমি এখন যেতে পারবো না। তখন আমার ভাইটি বলে দেখ আমার ফ্রেন্ডে বাইক আছে, আমরা তিনজনে যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। তখন রাসেল ভাই, আমরা তিনজন বাইক নিয়ে বের হয়ে যাই। আমাদের পাশে একটা জায়গা আছে যেখানে যেখান থেকে আমরা জামা কাপড় এগুলো কিনবো। তো আমরা সেখানে প্রায় 8টা বাজতে বাজতে পৌঁছে যাই। তো রাসেল ভাই, আমরা যখন সেখানে পৌঁছে যাওয়ার পরে যখন কেনাকাটা করি, তখন আমাদের এক ফ্রেন্ড ফোন দেয় এই জন্য যে আমাদের পাশের এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমাকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি চলে আয়, ভালো একটা অনুষ্ঠান হয়ে যাচ্ছে, তোর তাড়াতাড়ি যাই। তো তখন আমি আমার ভাইকে বলি দেখ ভাই অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোদের কাজ সার। তো রাসেল ভাই, আমাদের 30-40 মিনিটের ভিতর কেনাকাটা হয়ে যায়। তো তখন আমরা বাইকটা গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হয়ে যাই। তো রাসেল ভাই, যখন বের হয়ে আমরা যখন বাড়ি পথে আসি, তখন একটা ভয়ঙ্কর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে পোড়াবটতলা। বলতে গেলে রাসেল ভাই, সেখানে প্রায় মাসে একটা দুইটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তো রাসেল ভাই, আমরা যখন সেই ঘটনাস্থলে আসি, ঠিক তখন আমাদের যে বাইকের ড্রাইভার, সে তখন তিনি বলে যে আমি তো এখানে 3টে সাইডের রাস্তা দেখতে পারছি। তখন সে বলে এখন কি করবো ভাই, আপনি একটু বলেন। তখন আমি বলি তুমি তাড়াতাড়ি গাড়ি থামাও। তো রাসেল ভাই, তখন সে সঙ্গে সঙ্গে হাইড্রোলিক ব্রেক চাপে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, তা গাড়িটি ছিল হচ্ছে পালসার ডাবল এক্সের গাড়ি। তো রাসেল ভাই, ব্রেক করার সঙ্গে সঙ্গে গাড়িটি সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি রাস্তার পরে পড়ে যাই, রাস্তার পরে পড়ে তারপরে সেখান থেকে আমি যে পাশে অনেকগুলো বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছের ভিতরে চলে যাই। তো রাসেল ভাই, সেই বাঁশ গাছের ভিতরে আমি তো প্রায় অজ্ঞান ছিলাম। তো কত সময় ছিলাম সেখানে আমি এটা বলতে পারবো না। তো রাসেল ভাই, সেই বাঁশ গাছে থাকাকালীন আমি একটা জিনিস দেখি। তো রাসেল ভাই, এখন খুব মানে খারাপ লাগতেছে আমার যে এমন একটা জিনিস দেখবো আমি। জিনিস বলতে রাসেল ভাই, অনেক লম্বা করে কালো করে একটা লোক আসে আমার সামনে। তখন এসে বলে আমি 64 সাল থেকে এখানে আমি আসি, তো এখানে কি জন্য আসছিস, এটা বলতে থাকে। তো রাসেল ভাই এই যে কথাটা বলতেছে, তার মুখের দিকে তাকায় দেখি তার মুখটা অনেক ভয়ঙ্কর, লম্বায় বলতে গেলে প্রায় 7 ফিট লম্বা এবং অনেক অনেক কালো একটা লোক। তো রাসেল ভাই বলতে বলতে আমি অজ্ঞান হয়ে যাই। তো এক পর্যায়ে সেখানকার লোক আমাকে উদ্ধার করে আমাদের খুলনা যে গাজী মেডিকেল আছে সেখানে ভর্তি করে। তো একটা সময় আমি প্রায় 17 দিন আইসিউতে ছিলাম। তো প্রায় 29 দিন পর আমি বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর তখন রাসেল ভাই প্রায় পাগল পাগল টাইপে ছিলাম আমি। তো প্রায় 2 মাস পর ভালো হওয়ার পর তো আমি জিজ্ঞেস করি আমার সে ভাইটা কোথায়। তা কেউ বল না, সবাই বলে বিদেশ চলে গেছে, কেউ স্বীকার হয় না। আমার যেগুলো ফ্রেন্ড আছে তাদের কাছে জিজ্ঞেস করি, আমার আম্মা আব্বা ভাই বোন সবার কাছে জিজ্ঞেস করি আমার ভাইটা কই, কেউ স্বীকার হয় না। তো রাসেল ভাই, 6-7 মাস পর আমি জানতে পারি আমার সে ভাইটা মারা গেছিল সেখানে। তো রাসেল ভাই, একটা বিষয় হচ্ছে আমি সব অনেক কিছু ভুলে গেছি, তবে আমি যখন এক্সচেঞ্জ করে বাড়ির কাছে ভিতরে চলে যাই, তখন যে লোকটা এসে বলে আমি এখানে অনেকদিন ধরে আছি, তুই কি জন্য এখানে আসছিস, তো রাসেল ভাই তার মানে তার মুখটা আমি এখনো বলতে পারছি না, সেই যে ভয়ঙ্কর মুখটা, সেই ভয়ঙ্কর মুখটা আমি এখনো বলতে পারছি না। তো রাসেল ভাই এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, যদি পারেন তাহলে একটু শেয়ার করবেন। সত্যি বলতে রাসেল ভাই আমি 2010 সাল থেকে বুথে আমি শুনতাম, তো তখন থেকে অনেকগুলো আমি ইমেল আপনার কাছে পাঠাইছি, একটা ইমেলও আপনি গ্রহণ করেননি। তো রাসেল ভাই আশা করি আমার এই যে ইমেলটা পাঠাচ্ছি এখন বয়সটা পাঠাচ্ছি এটা আপনি সবাই সামনে শেয়ার করবেন, ধন্যবাদ।
Spirit, be here with me.
Bhoot.com. The fear returns with Russell.
Assalamu alaikum Russell bhai. Ami Muhammad Ripon Mahmud. বলছি ঢাকার আশুলিয়া থেকে। তো রাসেল ভাই আশা করি আপনি সবসময় ভালোর দলেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো আমি 2013 সাল থেকে আপনার ভূত এফএম এর নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। তো যাই হোক এখন ভূত.com এর সাথেই আছি এবং ইনশাল্লাহ সামনেও থাকবো। তো রাসেল ভাই আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার অফিসের এক কলিগের সাথে, কলিগের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার অফিসের কলিগের নাম হচ্ছে বাবু ভাই। তো বাবু ভাইয়ের মতো করে আমি ঘটনাটা বলছি, আমি তার ভাষায় বলছি তার মতো করে। ঘটনাটা আজ থেকে 20 বছর আগের কথা, 2000 কিংবা 2001 সালের কথা। ঢাকার কুড়িল বিশ্বরুট এলাকায় সেই মামার বাসা। মামার বাড়ির পাশেই ছিল তার নানার বাসা। মামার নাম সাইফুল মামা। তো সেই সাইফুল মামা সাথে তার নানার ভাইয়ের, অর্থাৎ নানার ভাই তার নানা, সেই নানার সাথে সাইফুল মামার খুব একটা ভালো সম্পর্ক ছিল। মানে নানা নাতির যে সম্পর্কটা সেটা একদম ভাইয়ের মতো ছিল, বন্ধুর মতো ছিল। সবসময় তারা একসাথে ঘুরত ফিরত এবং কোনো জায়গায় বেড়াতে গেলে যাইত। তো রাসেল ভাই এই 15 থেকে 20 বছর আগেই নাকি বসুন্ধরা এলাকায়, ঢাকার বসুন্ধরা এলাকায় একটা মেলা বসত। তো সেই মেলাটা যেদিন বসবে তার আগের দিন তারা ওই নানা নাতি মিলে, অর্থাৎ আমার সাইফুল মামা এবং নানা মিলে ওই জায়গাটাতে একটু ঘুরতে যায়। তো ঘুরতে গেলে সেই যে জায়গাটায় মেলা বসবে সেখানে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে দেখে যে সেই জায়গাটাতে একটা পুরাতন বট গাছ আছে এবং সেই যে বট গাছটা, সব বট গাছের ওখানে গিয়ে ও নানা মামাকে বলল, তোর তো অনেক সাহস, তো তুই কি এই বট গাছটাকে রাত 3টার সময় এই বট গাছের উপরে উঠে দেখাতে পারবি আমাকে? তো মামা আগে থেকেই, সাইফুল মামা অনেক জেদিল প্রকৃতির লোক ছিলেন এবং তিনি সবসময় বাজি ধরতেন আর কি। তো সাইফুল মামা বললেন, আচ্ছা নানা এই গাছটা কত আগের? তো নানা বললেন, প্রায় 100 বছর হয়ে গেছে গাছটার বয়স। তো সাইফুল মামা বললেন, এই গাছে উঠবো তাও আবার রাত 3টার সময়, এটা কোনো ব্যাপার হলো? এটা তো একদম সহজ কাজ। নানা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই আজ রাত 3টার সময় এই বট গাছটাতে উঠবি। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই। রাতের 3টার সময় নানা একটু দূরে থেকে দেখছিল এবং মামা ওই গাছটিতে ওঠার জন্য, ওই বসুন্ধরা এলাকার ওই গাছটিতে, বট গাছটিতে ওঠার জন্য উনি যায় আর কি। তো রাসেল ভাই উনি গাছটাতে অনেক কষ্ট করে ওঠেন রাতের বেলায় 3টার সময়। তো যেহেতু গাছটা আকারে অনেক বড় বট গাছ ছিল এবং গাছের অনেক ডালপালা ছিল, তো রাসেল ভাই উনি একটা সময় খেয়াল করলেন গাছের উপরে ওঠার পর যে গাছের অন্য একটি ডালে একটা সাদা কাপড় পরা একটা মহিলা টাইপের কোনো কিছু বসে আছে। এটা দেখে তিনি তড়িঘড়ি করে সেই গাছ থেকে নেমে যান এবং দ্রুত নেমে উনি আর কি একটু ওই জায়গাটা ত্যাগ করার চেষ্টা করেন। তো রাসেল ভাই দুর্ভাগ্যজনক হলো সত্য, গাছ থেকে নামতে নামতেই উনি পজেস্ট হয়ে যান আর কি ওই জিনিসটা দ্বারা। তো এরপর নানার সাথে সাথে করে নিয়ে চলে আসেন বাড়িতে, যেই কথা সেই কাজ, বাজি ধরেছিল বাজিতে সে জিতে গেল, এখন নানাকে তো তাকে কিছু খাওয়াতে হবে। তো আর একটা কথা বলি নাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে নানা যে বাজিটা ধরেছিল যে পরের দিন কিন্তু মেলা বসবে, সেই মেলায় যা ইচ্ছা তাই তাকে খাওয়াবে, মামাকে খাওয়াবে, এই বাজি ধরেছিল। তো মামা পরের দিন নানা সহ মেলায় গেল, তো সেদিন আর কি কোন ধরনের এলোমেলো আচরণ বা মিসবিহেভ করেনি, মামা স্বাভাবিকই ছিল সেদিন। তো মেলায় গেল, মেলায় যাওয়ার পর পরের দিনের মেলায় যখন নানা মামাকে নিয়ে গেল, তখন নানা বলল যে কি খাবি বল, তাই খাওয়াবো তোকে। তখন মামা বলতেছে ভাজা মাছ খাবো আমি। তখন নানা একটা চিংড়ি মাছের দোকান নিয়ে যায় যেখানে চিংড়ি মাছ ভাজি করে বিক্রি করতেছে একটা বিক্রেতা। তো সেখানে গিয়ে দেখা গেল রাসেল ভাই প্রায় 200 পিসের মতো চিংড়ি মাছ ছিল, এবং ওই মামা একটা একটা করে হাত দিয়ে নিচ্ছে এবং খাচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে 200টি মাছ সম্পূর্ণ খেলো। খাওয়ার পর আবার পাশে একটা পিঠার দোকান ছিল, সেখান থেকে 10-20টার মতো পিঠা খেয়ে ফেলল। অবাক করা কাণ্ড, নানা তো পুরোপুরি অবাক। তারপর রাসেল ভাই যেটা হলো, নানা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, এবং মেলাতে ঘুরে ফিরে তারপরে তারা বাসায় ফিরে আসলেন। তো রাসেল ভাই বাসায় ফেরার পর উদ্ভট প্রকৃতির আচরণ করতে শুরু করে সাইফুল মামা, সবাইকে গালি গালাজ এটা ওটা, মানে আগের তুলনায় সবকিছু যেন অন্যরকম, কেমন জানি তার কাছে এলোমেলো লাগছে, সবাইকে যেমন মানে রাগান্বিত স্বরে কথা বলছে, মানে আচরণটা একটু মানে চেঞ্জ হয়েছে উদ্ভট প্রকৃতির। তো রাসেল ভাই তারপরে ওই সাইফুল মামা বাড়িতে মিসবিহেভ শুরু করার এক পর্যায়ে তার যে বাবা ছিল সাইফুল মামার বাবা, সেই নানার আঙ্গুল এক পর্যায়ে পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলে সাইফুল মামা। তারপর যেটা হয় যে এইভাবে উদ্ভট প্রকৃতির চালচলন সবাই দেখে, দেখার পর আশেপাশের মানুষজন মনে করে যে তাকে হয়তোবা বিয়ের বয়স হয়েছে, হয়তোবা বিয়ে দিলে হয়তোবা সব সমস্যার সমাধান হবে। তো এক পর্যায়ে রাসেল ভাই তাকে বিয়ে দেওয়ার জন্য আসলে বিয়ের কথাবার্তা চলতে থাকে। তো এমন সময় হঠাৎ করে একদিন উনি রুম থেকে গায়েব, মানে রুমে ছিল, রুম থেকে হঠাৎ করে দেখে নাই নাই নাই, একদম একটানা 7 দিন উনি নিখোঁজ। তো রাসেল ভাই ওনাকে যে জিনিসটা পজেস্ট করেছিল সেই জিনিসটাই ওনাকে আসলে অন্য একটা জগতে নিয়ে যায়। তো সাইফুল মামার চোখ বন্ধ ছিল, হঠাৎ করে নাকি তিনি চোখ খুলে দেখেন, তিনি নিজেকে অন্য একটা জগতে আবিষ্কার করলেন, যেখানে শুধু সাদা ধুধু করে একটা জায়গা, কোন লোকমাত্র নেই, সুন্দর সুন্দর একগুলা সুন্দর সুন্দরী নারী এবং সুন্দর চেহারার মানুষ, যা ইতিপূর্বে তিনি কখনো দেখেননি। তো রাসেল ভাই ওনাকে একটি সুন্দর মেয়ে বলছে, তুই আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবি না, যদি বিয়ে করিস তাহলে তোর বিশাল একটা ক্ষতি হবে। তো সাইফুল মামা বলল, মানে প্রতিশ্রুতি দিল যে আমি বিয়ে করব না। ওই মেয়েটা বলতেছে তাকে যে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার একটা চোখ অন্ধ হয়ে যাবে এবং তুমি প্রতিবন্ধী হয়ে থাকবে চিরতরে। তো রাসেল ভাই 7 দিন পর হঠাৎ করে নিজেকে ঘরের মধ্যে আবিষ্কার করলেন সাইফুল মামা। বাড়ির সবাই খুশি, 7 দিন পর বের হলো, ও যে কোথা থেকে হোক আসছে এটাই অনেক খুশির খবর। তো সবাই মিলে দেখলো যে সাইফুল মামা ঘরে শুয়ে আছে, এবং তার সাথে কি হয়েছে সেটা সে ভালোভাবে বলতে পারে না, শুধু জানে যে অন্য একটা জগতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার সাথে কথা বলা হয়েছে, তো এতটুকুই সে জানে। তো রাসেল ভাই এখানে এদিকে বিয়ের প্রস্তুতি যখন চলছিল, তবে রাসেল ভাই একটা অবাক করা কাণ্ড হলো, যেদিন বিয়ের মানে সকল কার্যক্রম শুরু হবে, বিয়ে হবে আর কি, তো সেই দিন প্রায় একটা কাজ হলো, সেটা হচ্ছে যে অবাক করা ঘটনা হচ্ছে বাসায় ভরা লোকজন, কিন্তু হঠাৎ করে দেখা গেল কি যে বিদ্যুৎ, সব জায়গায় বিদ্যুৎ আছে কিন্তু বাসায় বারবার বিদ্যুৎ শুধু আপডাউন করছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল করার পর দেখলো যে আগের সময় হয়তো বা টিন শেডের ঘর ছিল, তো টিন শেডের ঘরে লক্ষ্য করলো যে এই সারা বাড়ির যে ঘরের বেড়াগুলো, আমরা যেটাকে বলি বেড়াগুলো রয়েছে, বেড়াগুলো বিদ্যুৎ সংযোগ পাচ্ছে আর কি, মানে হাত দিলেই শক করছে। তো এই বিষয়টি খেয়াল করার উপর কোন এক কর্মে বারবার যখন এ ধরনের ঘটনা ঘটতে থাকে অনেকেই শক খাচ্ছে, তখন এক পর্যায়ে বিয়ে সেদিন স্থগিত করে যে বিয়ে আজকে হবে না। তো রাসেল ভাই হবে না বলে সবাই সিদ্ধান্ত নিল যে আজকে বিয়ে হবে না একটা পর্যায়ে। তো রাসেল ভাই এর ভিতরেই ওই সাইফুল মামার সাথে ওই সেই নানার আরো একটা মানে বাজি ধরে, বাজি চুক্তি হয় আর কি। তো এটা কি ধরনের বাজি? এটা হচ্ছে যে এক মানে আমরা বিভিন্ন আয়োজন করলে অনুষ্ঠানে যে দেখে থেকে বড় ধরনের যে পাতিল গুলো আমরা দেখি, হাড়ি গুলো ড্যাক যাকে বলে গ্রামের ভাষায়, তো এক ড্যাক আপনার বিরিয়ানি এবং চারটা খাসির মাংস, চারটা খাসির যতগুলো মাংস হবে এবং এক ড্যাক বিরিয়ানি ওই সাইফুল মামাকে খেতে হবে। এবং সাইফুল মামা নিশ্চিন্তে বলে হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো, খেতে পারব। যে কথা সে কাজ রাসেল ভাই, উনি 200 জনের খাবার অর্থাৎ এক ড্যাক বিরিয়ানি এবং চারটা খাসির মাংস এক পোষণাতেই একবার মানে আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলে। অবাক করা কাণ্ড রাসেল ভাই, এটা দেখে তো সবাই অবাক হয়ে গেল। তারপর রাসেল ভাই যেটা ঘটল, সবাই যখন অবাক তখন সেই নানা জিজ্ঞেস করলো সাইফুল মামাকে যে তুমি কিভাবে খেলে এটা, আরো কিছু আছে নাকি, থাকলে আমাকে দাও আমি আরো খাবো। এটা শুনে তো আরো অবাক। তবে রাসেল ভাই এরকম করতে করতে যখন পরের দিন সকাল হলো, পরের দিন সকাল গেল দুপুর বেলার সময়টুকু পার হয়ে গেল গল্প গুজব করতে করতে, আর রাতের বেলা ওই নানা বলতেছে সাইফুল আজকে আমি আর বাসায় ঘুমাবো না, আজকে আমি তোর সাথে ঘুমাবো। তা সাইফুল মামা বললো যে আচ্ছা ঠিক আছে আমার সাথে ঘুমান, সমস্যা নেই। তো রাতে ঘুমাতে যাওয়ার সময় ওই যখন বিছানে গেল, যাওয়ার পর নানা সাইফুল মামাকে জিজ্ঞেস করছে আচ্ছা তুই যে আজকে বাজি ধরে এতগুলো খাবার খেলি এটা আসলে কিভাবে সম্ভব? তো সাইফুল মামা একটা মুস্কি হাসি দিয়ে বলল নানা আমাদের বাসার যে টয়লেট আছে ওয়াশরুমটা আছে তার পেছনে তুমি কালকে সকালে গিয়ে দেখতে পাবা যে আসলে খাবার গুলো আমি কিভাবে কি করেছি। তো যেই কথা এই কথা বলে তারা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি। তো রাসেল ভাই এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে ওই যে সাইফুল মামার সাথে ওই নানা যখন ঘুমাতে যায় তখনই দেখা যায় যে তাকে কোনো এক অদৃশ্য শক্তি বিছানা থেকে ফেলে দেয়, আবার ঘুমাতে যায় আবার ফেলে দেয়। এভাবে যখন 2-3 বার তাকে ধাক্কা মেরে বিছানা থেকে কোনো একটা অদৃশ্য শক্তি ফেলে দিছে, তখন সে সাইফুল মামাকে জাগায় এবং ঘুম থেকে তাকে তুলে বলে যে এই অবস্থা আমাকে তো কে জানি তোর বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন সাইফুল মামা একটা মুস্কি হেসে দিয়ে বলেন এটা কোনো বিষয় না। এভাবে অবাক করা দৃষ্টিতে মামা সাইফুল মামার দিকে চেয়ে থাকেন নানা। এর কিছুক্ষণ পর নানা বাসা থেকে বের হয়ে ওই রাতের মধ্যেই দেওয়াল টপকিয়ে নিজের বাড়িতে চলে যায়। এবং তো রাসেল ভাই একটা দুর্ভাগ্যজনক হলো সত্য দুঃখের খবর, সেটা হচ্ছে যে সাইফুল মামা এরপর তারপরে যে কোনো ঘটনাক্রমে তিনি একটি বিয়ে করেন এবং বিয়ে করার কিছুদিন পরই তার একটা চোখ নষ্ট হয়ে যায় এবং তিনি আর কি প্রতিবন্ধী হয়ে যান। এবং এখনো উনি ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকার কোনো একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, বাট এটাই ছিল আমাদের আজকের এপিসোড। এবং এই এপিসোডে যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব। প্রত্যেক সপ্তাহেই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনাদের সামনে একটা চমৎকার এপিসোড নিয়ে আসতে পারি, যেন আপনাদের একটা ভালো সময় উপহার দিতে পারি। কতটুকু পারি জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারাও দেখবেন আমাকে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।